exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর আমি রেহান আছি আপনাদের সাথে। যেটা একেবারেই জরুরি নয়, জরুরি হচ্ছে রবিবার ঠিক রাত ১১টা। ঠিক রাত ১১টায় রবিবারে শুরু হয়ে যায় এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সবার সুযোগ থাকে কিছু সত্য বলার, সবার সুযোগ থাকে নিজের পরিচয়টা ভালোভাবে নিয়ে নিজের পরিচয়টা নিজের কাছে সবার মাধ্যমে আরেকবার দেয়ার। এখানে এমন একটা অবস্থান তৈরি হয়, এমন একটা স্থান আমরা তৈরি করার চেষ্টা করছি, যেখানে আপনি আপনার সামাজিক কিংবা পারিবারিক কিংবা আর্থিক বা যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোনো পার্সপেক্টিভ থেকে, যে কোনো দৃষ্টিকোণ থেকে, আপনার যেখান থেকেই নিজেকে অপরাধী মনে হয় সেই অবস্থানটা আপনি তুলে ধরতে পারবেন, এবং তার মাধ্যমে আপনি হয়তো অপরাধ থেকে দূরে যেতে পারবেন বা অপরাধ বোধ থেকে আপনি হয়তো সরে আসতে পারবেন। আমাদের অনেকগুলো পর্ব এভাবে চলেছে, অনেকেই আমাদেরকে ফোন করেছে, অনেকেই আমাদেরকে কল করেছে, আমরা অনেককে কল করেছি, অনেকে এসএমএস পাঠিয়েছে, অনেকে লিখে পাঠিয়েছে আমার এই অপরাধ আছে, আমি সেই অপরাধ সবার সামনে স্বীকার করতে চাই, কিংবা আমি এই অপরাধটি করেছিলাম বহু বছর আগে কিন্তু কারো কাছে ক্ষমা চাইবার, বা যার কাছে অপরাধ করেছিলাম তার কাছে ক্ষমা চাইবার মতন যথেষ্ট পরিমাণ সাহস বা যথেষ্ট পরিমাণ সত্যতা তার মধ্যে তৈরি হয়নি বলে সে হয়তো বলতে পারেনি। সে হয়তো খুব ভুল কোনো একটা ব্যাপারে ভয় পেয়ে হুট করেই তার অপরাধটাকে লুকিয়ে ফেলেছে। এরকম অনেক অনেক এসএমএস, অনেক অনেক কল আমরা পাই, ফেসবুকে অনেক অনেক শেয়ার পাই, কিন্তু এছাড়াও আরো কিছু মাধ্যম আছে, যে মাধ্যমগুলো হয়তো আমি মুখে কখনো বলিনি কিন্তু মানুষ সেটা খুঁজে বের করে নিয়েছে। কারণ প্রতিটা মানুষই চায় যে নিজের সুন্দর অবস্থান থেকে, যে অবস্থানে সে আছে সেই জায়গাতে থেকে নিজের অপরাধটা বলতে, তাই কেউ কেউ ভালো অনুভব করে চিঠির মাধ্যমে বলতে। আমি বেশ কিছু চিঠি পেয়েছি এবিসি রেডিও ঠিকানায়, যেটা আমার ডেস্কে এসে টেবিলে এসে কোনো একভাবে পৌঁছেছে, এবং সেই পৌঁছানো কিছু ঘটনা আমি একটু একটু করে বলবো। এরা সবাই নাম প্রকাশে অনিচ্ছুক, তারপরেও আসলে নাম প্রকাশে কিছু যায় আসে না যখন আমরা মানুষটার সাথে কথা না বলি, আর যদি কথা বলি তখন হয়তো তার কণ্ঠে অনেকে তাকে চিনে ফেলতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কণ্ঠের জায়গায় যদি নাম হয় তাহলে একই নামের হাজার হাজার মানুষ আছে যারা হয়তো এই অপরাধটা করেনি বা এই অপরাধটা করেছে, তাতে কিছু আসে যায় না। যার নাম বলছি তাকে আসলে প্রকাশ করা হচ্ছে না। ফর এক্সাম্পল, আজকে আমি প্রথম যে চিঠিটা নিয়ে কথা বলবো সেই চিঠিটা হচ্ছে সলিমুল্লাহ নামে একজন আমাকে লিখেছে। সলিমুল্লাহ অনেক বড় একটা অপরাধ করেছে, সেটা সম্পূর্ণভাবেই মানসিক অপরাধ তার কাছে, কিন্তু সেই অপরাধটা সে তার পারিবারিক কিছু বাধার কারণে, পারিবারিক কিছু কি বলবো, যে পারিবারিক কিছু মানুষের দৃষ্টিকোণের কারণে, ভাবভঙ্গির কারণে, অতিরিক্ত পর্যায়ের সমস্যার কারণে, অতিরিক্ত পর্যায়ের আটকে রাখার কারণে, পরাধীনতার কারণে সে প্রকাশ করতে পারছে না। কিন্তু তার বদলে সে যেটা সারাক্ষণ করে যাচ্ছে সেটা তার কাছে ভালো লাগছে না। মূল ব্যাপারটা হচ্ছে সলিমুল্লাহ বাংলাদেশে থাকে না, সে থাকে দুবাইতে, এবং দুবাইয়ের সেই চাকরিটা সে অনেক কষ্ট করে অর্জন করেছে, অনেক কষ্ট করে অর্জন করেছে, অনেক কষ্ট করে অর্জন করতে করতে তার একজন তার সঙ্গ দেয়, এই সলিমুল্লাহর সঙ্গ দেয়। সেই মেয়েটি দুবাইতেই থাকে এবং দুবাইতে সে মোটামুটি একটা ভালো চাকরি করে, কিন্তু মেয়েটা যেহেতু ওখানের সিটিজেন, ওখানের নাগরিক, সেই মেয়েটার অন্যান্য অধিকার সেই ছেলেটার চেয়ে, অর্থাৎ সলিমুল্লাহর চেয়ে অনেক বেশি, এবং মেয়েটা তাকে নানানভাবে সাহায্য করে, মন থেকেই করে, ভালোভাবেই করে, ভালোবেসেই করে, এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে শারীরিক না হলেও মানসিক একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সেটা দুজনেরই অনিচ্ছার সাথে। মেয়েটার নামটা আমার মনে নেই, কারণ নামটা অনেক কঠিন একটা অ্যারাবিক নাম, এটা আমার মনে আসছে না এখন আপাতত, চিঠিটা আমি পড়েছি সন্ধ্যায়, তো আমি আবার কখনো সামনে ডকুমেন্ট নিয়ে বসি না, স্ক্রিপ্ট নিয়ে বসি না, স্ক্রিপ্টেড কথা আমার একেবারে ভালো লাগে না, আমি না বলার চেষ্টা করি বেশিরভাগ সময়, যা আমার মন থেকে আসে সেটাকেই আমি প্রকাশ করার চেষ্টা করি আপনাদের সামনে, কতটুকু পারি আমি জানি না, তবে যতটুকু পারি তার চেয়ে অনেক বেশি পারবো এক সময়, এতটুকু জানি। আর এতটুকু জানি যে লেখার মধ্যে সীমাবদ্ধ হতে রেহান রাসুলের পক্ষে সম্ভব হবে না কখনোই, তাই স্ক্রিপ্ট নিয়ে আমি কখনো বসব না, তো এই কারণে আমার নামটা মনে নেই, এটা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে না বসার নেগেটিভ সাইড, মেয়েটির নাম আমার মনে নেই, যাই হোক নামটা যেহেতু জরুরি নয় এই কারণেই আমার মস্তিষ্ক সেই নামটাকে মুছে দিয়েছে হয়তোবা। তো যাই হোক, তাদের মধ্যে এই সম্পর্কটা হয়, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সলিমুল্লাহ বিবাহিত। সলিমুল্লাহ যখন বাংলাদেশে আসে এবং ওই মেয়েটির খবর দেওয়ার জন্য আসে প্রচন্ড আনন্দ নিয়ে, যে সে তার বাবা মাকে বলবে যে সে এমন একজন সঙ্গিনী পেয়েছে যে তাকে ওইখানের জীবনযাপনটা সুন্দর করে দিয়েছে, অসাধারণ করে দিয়েছে, ভালো করে দিয়েছে, খুব আরামের করে দিয়েছে, তাকে সব রকম সাহায্য করেছে, এই মেয়েটাকে সে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এই কথাটা বলতে যখন সলিমুল্লাহ তার গ্রামের বাড়িতে আসে, আমি গ্রামের বাড়ির নাম বলবো না, সলিমুল্লাহকে এসে যেটা দেখতে পায় সেটা হচ্ছে যে তার দুঃসম্পর্কের এক মামাতো বোনের সাথে তার বিয়ে সম্পূর্ণ ঠিক করে রাখা হয়েছে, সে যদি অমত করে এই ভয়ে তাকে জানানো হয়নি। এবং সেটা অনেক আগে থেকেই, এক দেড় বছর আগে, সলিমুল্লাহ প্রায় তিন বছর চার বছর পরে দেশে ফিরেছে। তো এই নিয়ে কথাবার্তা আগে হয়েছিল সলিমুল্লাহর সাথে যে তুমি কি তাকে পছন্দ করো কিনা, আমরা তার সাথে তোমার বিয়ে ঠিক করবো কিনা, এই ধরনের একটা কথা হয়েছিল। কিন্তু সলিমুল্লাহ কখনোই হ্যাঁ বলেনি। মেয়েটিকেও সে যতটুকু দেখেছে ওই দুঃসম্পর্কের মামাতো বোন হিসেবেই দেখেছে, সেই প্রেম নয়নে কখনো দেখেনি, সেই ভালোবাসার দৃষ্টিতে কখনো দেখতে পারেনি। কিন্তু সে ভেবেছিল যে যতক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে এসে ভালোভাবে ব্যাপারটাকে না বুঝাতে পারছে ততক্ষণ পর্যন্ত আগে আগে কেউ কিছু ঠিক করে রাখবে না। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে, একটি রোড অ্যাক্সিডেন্টে মেয়েটির বাবা আগেই ছিল না, মেয়েটির চাচা এবং তার মা এবং তার একটি ছোট বোন একসাথে তিনজনই মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণ করার কারণে মেয়েটি হয়ে যায় সম্পূর্ণ একা। এবং তখন সলিমুল্লাহর বাবা মেয়েটিকে আশ্রয় দেয় এবং আশ্রয় দিয়ে বলে যে তুমি আমার ঘরের বউ হবে, আমি তোমার বাবা আর এই হচ্ছেন তোমার মা, আমার ছেলে আসা মাত্র তোমাদেরকে আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ করব। ঘটনাটা এরকম। তো সলিমুল্লাহ যেটা করে সেটা হচ্ছে যে বাবা মার প্রেশারে পড়ে মেয়েটির অসহায় অবস্থা দেখে সে বিয়ে করতে বাধ্য হয়। সেখানে সবকিছু ঠিক হয়ে আছে, অলরেডি সলিমুল্লাহর বাবা এবং স্বয়ং সলিমুল্লাহ প্রচন্ড মহৎ মানুষ বলে পরিচিতিও পেয়ে গেছে পুরো এলাকায়, পুরো জায়গাটায়, পুরো আত্মীয় স্বজনের মধ্যে। মেয়েটির আত্মীয় স্বজন পর্যন্ত সলিমুল্লাহকে খুঁজে বেড়াচ্ছে যে কবে এই মহান পুরুষ আসবে যে কিনা এভাবে একটা অসহায় মেয়েকে নিজের ঘরের বউ করে একদম যত্ন করার পণ নিয়ে নিয়েছে, মেয়েটাকে সঠিকভাবে না দেখে না জেনে শুধুমাত্র বাবা মার কথায় এবং মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে। কিন্তু যেই বাধ্যবাধকতার মধ্যে সলিমুল্লাহ পড়ে গিয়েছিল এবং বিয়ে করতে বাধ্য হয়েছিল, এই কথাটা সলিমুল্লাহ দুবাইতে ফেরত গিয়ে সেই মেয়েটিকে এখন পর্যন্ত বলতে পারেনি। প্রায় তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে, এবং এখন সে যা করে যাচ্ছে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে ওই মেয়েটিকে বিবাহ করা থেকে বিরত থাকার চেষ্টা করছে। নানানভাবে মেয়েটির থেকে সরে সে আসতেই পারছে না, কোনোভাবেই আসা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আবার মেয়েটিকে সেটাও বলতে পারছে না যে আমি অলরেডি বিবাহিত। তো এখানে সলিমুল্লাহ যে কথাটা লিখেছে তার কাছে প্রচন্ড অপরাধ বোধ হয় দুটো জায়গায় একসাথে। প্রথমত, যে মেয়েটিকে সে বিয়ে করতে বাধ্য হয়েছে পারিবারিক ঝামেলার কারণে, পারিবারিক চাপের কারণে বা সামাজিক চাপের কারণে, সেই মেয়েটাকে এমন একটা পরিস্থিতিতে সে বিয়ে করতে বাধ্য হয়েছে, ওই মেয়েটাকেও সে বলতে পারছে না সে অন্য একজনকে ভালোবাসে। কিন্তু আবার আরেক দিক থেকে ঝামেলা হয়েছে, সেই মেয়েটিকেও সে বলতে পারছে না যে বাংলাদেশে কি ধরনের প্রেক্ষাপট তৈরি হয় এবং সেই প্রেক্ষাপটে কিভাবে এ ধরনের একটা বিয়ে হয়ে যাওয়া সম্ভব। আপনার কাছে, আমার কাছে বা আমরা যারা সাধারণত এই ধরনের অনিয়ম, বিয়ে সম্পর্কিত অনিয়মগুলো দেখে আসি, যে মেয়ে বলেছে কোনো কথাই বলতে পারবে না, তাকে যার সাথে বিয়ে দিব তাকেই বিয়ে করতে হবে, আমার ছেলেকে আমি বলছি তার সাথে বিয়ে করো, বিয়ে করতেই হবে, এই ধরনের জোর জবরদস্তিগুলো আমরা যেগুলো দেখে আসি, সাধারণত বাইরের বেশ কিছু দেশে এই জিনিসগুলোকে এভাবে মানা হয় না বা এভাবে নিয়মগুলোকে অনিয়মে পরিণত করা হয় না। তো এই জিনিসটা, তাই ঠিক কোনভাবে বোঝাবে সলিমুল্লাহ তার ভালোবাসার মানুষটাকে, নাকি আলটিমেটলি তাকে আবারও বাংলাদেশে ফেরত এসে মেয়েটিকে বোঝাতে হবে যে দেখো আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করে ফেলেছি, কিছু করার ছিল না, কিন্তু আমি তো ভালোবাসি আরেকজনকে, সে আমার সাথে দুবাইয়ে থাকে। তো এই জিনিসটা নিয়ে সে যখন আমাকে প্রশ্ন করে তখন আমি মোটামুটি তবদা খেয়ে যাই। চিঠিটা পড়ে আমি চিন্তা করলাম যে সলিমুল্লাহর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো, তাহলে আমি কিভাবে চিন্তা করতাম, আমি কিভাবে ব্যাপারটাকে সরাতাম, আমি কি আমার বাবা মায়ের স্বপ্নীল চোখ দেখে ঘরের বউ নিয়ে বসে আছে যারা অলরেডি ছেলে বাড়িতে আসার আগে তাদের স্বপ্ন তৎক্ষণাৎ ভঙ্গ করে অসহায় একটা মেয়েকে বলতাম যে আপনি বেরিয়ে যান, আপনাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, আমি আরেকজনকে ভালোবাসি, নাকি আমি দুবাইয়ে যেতাম, যে ওই মেয়েটিকে বলতাম যে দেখো আমি তোমার সাথে অনেক সুন্দর একটা সম্পর্কে আবদ্ধ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এবার বাংলাদেশে কোনো একটা কারণে বিয়ে করে ফেলেছি। কোনটা বোঝানো আসলে সঠিক? এই ক্ষেত্রে সলিমুল্লাহ কি আসলে মিথ্যা বলছে? সলিমুল্লাহ কি খারাপ কাজ করছে? করলে কার সাথে খারাপ কাজ করছে? বাংলাদেশে এসে যে মেয়েটাকে সে বিয়ে করেছে তার সাথে, নাকি যার সাথে এখন সে দুবাইয়ে থেকে ভালোবাসছে সে বিবাহিত এই কথা না বলে তার সাথে? সলিমুল্লাহ আসলে কার কাছে অপরাধী সেটা আমি হয়তো বলতে পারবো না, আমার জ্ঞান অতিরিক্ত কম। তবে আমি যতটুকু জানি আপনাদের প্রচুর জ্ঞান, তো আপনারা বলতে পারেন যে আসলে এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসার কারো মনে কষ্ট না দিয়ে কিভাবে সম্ভব, আর এখানে অ্যাকচুয়ালি অপরাধ কোনটা, কোনটাকে আমরা অপরাধ বলবো, কোন অবস্থানটাকে আমরা আসলে অপরাধ বলবো, এটা আপনি আমাকে কিভাবে জানাবেন? জানাতে হলে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে ABC স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, তারপরে যদি নাম না লিখতে চান সেটাও সই, সমস্যা নেই, সেটা বাদ দিয়ে আপনি লিখবেন আপনার যদি কোনো অপরাধ থাকে, যদি আপনি স্বীকার করতে চান এখানে ওভার ফোন আমি আপনাকে কলও করব, যদি আপনার অপরাধগুলো আমার কাছে স্বীকার করার মতন মনে হয় বা আদৌ আপনার অপরাধটাকে অপরাধ মনে হয়, আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার ঝগড়া হয়েছে এটা কেন হয়েছে কি জন্য হয়েছে এটা জানার ব্যাপারে আমার বা আমাদের শ্রোতাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, এটা মনে রাখবেন। পৃথিবীতে অনেক বড় বড় জিনিস ঘটে যাচ্ছে, তার মধ্যে এসব পার্সোনাল প্রবলেম নিয়ে আসলে আমরা খুব একটা আগাবো না, তাই আপনাদেরকে আগেই সাবধান করে দিলাম বা বলে দিলাম আর কি, যে এ ধরনের মেসেজগুলো পাঠিয়ে কষ্ট করে উপার্জন করা টাকাটা নষ্ট করবেন না। যদি সত্যি সত্যি আপনার কোনো অপরাধ থাকে যেটার জন্য আপনি অপরাধ বোধে ভুগছেন, যেমনটি সলিমুল্লাহ করেছে, সেরকম কিছু যদি আপনার জানানোর থাকে, নিজস্ব সম্পর্ক সেটাও পার্সোনাল ব্যাপারই ছিল কিন্তু এখানে তার বিপদটা কত বড় সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, এখানে দুটো পরিবার দুটো অসহায় মেয়ে একসাথে সম্পর্কিত, সো কোন দিক থেকে যে কোন দিকে কোন ডিসিশনটা নেওয়া যায় এটা হয়তো আপনার মাথায় আসতে পারে, সেটাও আপনি জানাতে পারেন 2221 অর্থাৎ 2221 এই নম্বরে। আমি আছি একটা পর্যন্ত, আর আমি যদি এমন কোন টেক্সট মেসেজ পাই যেটা আমার কাছে আসবে এবং আমাকে বলবে যে ভাইয়া এই ধরনের অপরাধ আমি মনে হয় করছি বা আমার মনে হয় করা উচিত না বা আমি করে ফেলেছি, যেটাই হোক আপনার যদি বলতে ইচ্ছা করে আপনি পাঠাতে পারেন, এবং দয়া করে ফ্রি ফোন নাম্বার থেকে আমাকে SMS পাঠিয়ে ভুলটা করবেন না, কারণ আমার এখানে নাম্বারগুলো উঠে, যেমন একজন আমাকে একটা SMS পাঠিয়েছে 5682908255013557 আরও আছে অনেক, আমি জানি না এগুলো কি ধরনের নাম্বার, এগুলোতে আমি ফোন করতেও পারবো না, সো এগুলো থেকে আপনি SMS পাঠিয়েও লাভ নেই। আরেকজন আমাকে একটা নাম্বার পাঠিয়েছে, নাম্বার থেকে SMS পাঠিয়েছে, নাম্বারটা লাস্ট তিনটা ডিজিট হচ্ছে 872 872। আপনি দয়া করে ইংলিশ অ্যালফাবেট ব্যবহার করে SMS করবেন, আপনি বোধহয় বাংলা ফন্ট ব্যবহার করে লিখেছিলেন তাই আপনার মেসেজের জায়গায় অনেকগুলো প্রশ্নপত্র ছাড়া আর কিছু আসেনি, অনেকগুলো প্রশ্নপত্র বলতে প্রশ্নবোধক চিহ্ন আসলে ভুলে বলে ফেলেছি, যাই হোক। আর আরেকজন SMS পাঠিয়েছে আমাকে, লিখছে যে ভাইয়া আপনি থার্সডেতে কেন আসেন নাই, আর কি কখনো আসবেন না? না, আমি সব সময় কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো অবস্থানে আপনার জীবনটা অন্ধকার করেই ছাড়বো, জাস্ট ওয়েট, যেভাবে হচ্ছিল সেভাবেও হবে, হয়তো আরো বেশি মাত্রায় হতে পারে, ইউ নেভার নো। যাই হোক, এখন একটা গান শুনবো, গান শুনে আবারও আসবো। আর বাই দ্য ওয়ে আপনারা চাইলে ফেসবুকেও এসে আপনাদের ফিডব্যাক দিতে পারেন, facebook.com/abcradio89.2fm এই পেজে যদি আপনি যান তাহলে আপনি আমার পোস্ট পেয়ে যাবেন এবং সেখান থেকেও আপনি চাইলে বলতে পারেন আপনার কথাগুলো। যদি আপনি নাম প্রকাশ করতে না চান সেই ক্ষেত্রে ফেসবুক ইজ ইউজলেস ফর ইউ, বাট ইফ ইউ ওয়ান্ট টু টেল ইউর নেম টু এভরিওয়ান অ্যান্ড সে হোয়াট ইউ হ্যাভ ডান, সেই ক্ষেত্রে ফেসবুকের অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। একটা গান শুনবো, একটা বিরতি নেব, বিরতির পরে আবারও আসছি, দেখা যাক 2221 এ কি SMS এসেছে। আরো একবার ফরম্যাটটা বলে দিই, ABC স্পেস দিয়ে লিখতে চাইলে আপনার নাম, তারপরে আপনার অপরাধ, কেন আপনি নিজেকে অপরাধী মনে করেন এবং স্বীকার করতে চান কিনা সেটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে।
তোমার মনের মাঝে খুঁজে দেখি আজ কি আছি আমি সেখানে, ওলট পালট তোমার স্মৃতির পাতায় ঝাপসা আমার চিহ্ন তারি মাঝে, ক্লান্ত চোখে ভ্রান্ত দৃষ্টি বারে বারে আমার, বলছো না যে কোনো কথা পাছে বুঝে ফেলি তোমায়, না হয় আমার ছোট্ট শহর তোমার বারান্দায়, বিকেল হলে ঘুরে বেড়ায় দেখো সূর্যটা, না হয় আমার ছোট্ট শহর তোমার বারান্দায়।
Royal Tiger Twig presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
ফিরে আসলাম আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো অনেকগুলো এসএমএস আছে। আমাকে এসএমএস পাঠিয়েছে সামান্থা, যে হাই রেহান, যার সাথে বিয়ে হয়েছে সেটাই না হয় থাক সলিমুল্লাহর, ভালোবাসার মানুষকে বুঝিয়ে বলাই ভালো, কারণ বিয়েটাও করেই ফেলেছে, এটাও আর এটা তো আর খেলা নয়। খুব সুন্দর একটা কথা বলেছ, অনেক সুন্দর করে সভ্যভাবে লিখতে জেনেছ। অনেকে সভ্যভাবে লিখতে জানে না, জানো, একেবারেই সভ্যভাবে লিখতে চায় না। আমি নাম বলবো না, বাট প্রচন্ড ডিসগাস্টিং একজন পার্সন কিভাবে লিখেছে আমি তোমাকে তার এসএমএসটা পড়ে শোনাতে চাই। লিখেছে, রেহান ভাই, এটা কোনো স্টোরি হইল না? এটা কোনো স্টোরি হইল না, আপনি আগে মানুষ হন, মানুষ হলে বুঝতে পারবেন এটা সত্য ঘটনা। সত্য ঘটনা আর স্টোরি অর্থাৎ গল্প এক জিনিস না, বাট আপনার বয়স হয়নি সেটা বোঝার। লিখছে, আপনি তো পরকীয়াকে উৎসাহ দিচ্ছেন, চিন্তা করেন এই যদি হয় মানুষের মানসিকতা, এই ধরনের লোকজনের যদি এসএমএস করার ক্ষমতা বন্ধ করে দেয়া যেত আমি খুব ভালো হতাম, কারণ শিক্ষার একটা অবস্থান পর্যন্ত যাওয়ার আগে পর্যন্ত, আসলে মানসিক শিক্ষার কথা বলছি, সার্টিফাইড শিক্ষা না, সার্টিফিকেটের শিক্ষা অনেকেই আছে। যে আমাকে এসএমএস করেছে সেও হয়তো কোনো না কোনো ক্লাসে পড়ে, তারও হয়তো টিচার আছে, বাট সে সেখানে কিচ্ছু, কারণ তার মধ্যে বিনয় নেই, তার মধ্যে নম্রতা নেই, সে মানুষের কথা না বুঝে উদ্ভট কথা বলতে পছন্দ করে এবং টাকা নষ্ট করতে পছন্দ করে, যা আমি 100% শিওর তার নিজের কামানোর ক্ষমতা পর্যন্ত নেই। সেও এখানে পরকীয়াকে কোথায় উৎসাহ দেওয়া হয়েছে, এটা আপনি যে ইচ্ছে করে খুঁজে বের করে একটা ফল্ট বের করার চেষ্টা করছেন রেহানের, এটা করার জন্য একটা অনুষ্ঠান শুনছেন, মাই গুডনেস, গেট আ লাইফ, নিজস্ব একটা জীবন বোর করুন। মানুষের পিছনে এত লেগে থাকলে ওই মানুষের পিছন পর্যন্তই আপনার জায়গা হবে এবং ওই জন্য আপনারা পেছনেই থাকেন, পেছনেই আছেন। বড়জোরে যে টুকটাক দুই চারটা কমেন্ট করার সুযোগ পাবেন, এর চেয়ে বেশি কি হবে, দুই পয়সার দাম আপনারা কোথাও পাবেন না। যাই হোক, আপনার নাম বললাম না কেন জানেন, আপনার সম্মান বাঁচাতে না, আপনার নাম বলতে আমার ঘেন্না লাগে। এরপরে কে আছে আমাদের সাথে? আরো অনেকেই আছেন, অনেকেই আমার পার্সোনাল লাইফে একটা ঘটনা ঘটে গেছে গত 21 তারিখে, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, মাফ করবেন আমি সেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না এবং আসলেই বলতে চাচ্ছি না। আর কেউ একজন আমাকে আরো এসএমএস পাঠিয়েছে, সে বলছে যে নামটা দিলাম না, সে যা করছে সেটা আসলে বলার মতন কিছু না, ভাই আপনি জানেন আপনি কোনটা খারাপ করছেন ভালো করছেন, এবং আপনি জানেন আপনি খারাপ করছেন, তো এটা থেকে আপনি চাইলে নিজেই দূরে চলে আসতে পারেন, তাই না? এসা আছে আমাদের সাথে, লিখছে যে যাকে লাভ করি, যে আমাকে লাভ করে তার সাথে না থেকে, যার জন্য শুধু মনে দয়া আছে তার সাথে থাকা কি অপরাধ নয়? দয়া কি কাউকে হ্যাপি করতে পারে? এটাই তো এসা জানতে চাচ্ছি, এই উত্তরটাই তো জানতে চাচ্ছি। এই উত্তরটা আমি জানি না বলেই তো বললাম যে তোমাদের বা আপনাদের বা তোদের জ্ঞান অনেক বেশি, সেই জ্ঞানটা থেকেই আমি সাজেশন চাই যে আসলে সলিমুল্লাহকে যদি আমি তার চিঠির জবাব দেই তাহলে আমি তাকে কি বলবো। যেমন একটু আগে একজন সামান্থা অনেক সুন্দর করে একটা কথা লিখেছে, সামান্থার কথাটা থেকেও কিছুটা বোঝা যাচ্ছে যে সে কিন্তু একটা ডিসিশনে পৌঁছে গেছে। সে বলছে যে বিয়েটাকেই সিদ্ধ করা উচিত, যেহেতু বিয়েটা হয়ে গেছে, এটা যেহেতু কোনো খেলা নয়, দুজনের জীবনেই একটা অদ্ভুত রকম মার্ক লেগে যাবে যে না একটা বিয়ে হয়েছিল সেটা ভেঙে গেছে, বিশেষ করে মেয়েটার ক্ষেত্রে, মেয়েটা যেহেতু গ্রামে থাকে শহরেও থাকে না, সো সেখানে মেয়েটার আর অনেক বেশি সমস্যা হতে পারে। কিন্তু এই সমস্যাটা বা যেটা সলিমুল্লাহ জানতোই না, সলিমুল্লাহ যে মেয়েটাকে ভালোবাসত, সলিমুল্লাহ না হলে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলো। সামান্থা, তোমার কথা অনুযায়ী ওই মেয়েটাকে কেন কষ্ট দেয়া উচিত বলে তুমি মনে করো, সেটাও যদি আমাকে একটু লিখে পাঠাতে তাহলে ভালো হতো। মাহাদি হাসান মুন্সিগঞ্জ থেকে লিখছে যে ভাইয়া, আমি আমার মা বাবার সাথে অনেক বড় অপরাধ করেছি, এক কোনো এক মুহূর্তে হাতাহাতির পর্যায়ে আমি ভিতরে ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছি। ভাইরে, হাতাহাতির পর্যায়ে যখন চলে গেছে ব্যাপারটা, তাহলে কি বলবো যে সন্তান হিসাবে তুমি তোমার সকল সম্মান হারিয়ে ফেলেছ, আর যা তুমি হারিয়ে ফেলেছ সেটা নিয়ে চিন্তা না করে ক্ষমা চাওয়াটাই বেটার। যেটা তোমার নেই, যেই সম্মান তোমার নেই, সেই সম্মান কিন্তু পায়ে ধরে ফিরিয়ে নিয়ে আসা যায়। যা তুমি মাথা উঁচু করে পাবে না, প্রতিবাদ করে পাবে না, তা অনেক সময় তুমি নত হয়ে নিজের মনকে নত করে তারপরে পেতে পারো। মা বাবার মন অনেক নরম হয়, তারা নিকৃষ্টতম সন্তানকেও আপন করে নেয়, ঠিক যেমন বাংলাদেশে হাজার হাজার ধর্ষক আছে কিন্তু বাংলা মা তাদেরকে এখনো মাটি পানি বাতাস আগুন সবই দিচ্ছে, তাই না? কেন দিচ্ছে? সন্তান তো যতদিন বেঁচে আছে এগুলো নিয়েই থাকুক, মা হয়তো যদি চেষ্টা করতেন তাহলে হয়তো পারতেন তাদেরকে নিজের ভেতরে ধারণ করে নিয়ে নিতে বা কোনো এক অদ্ভুত উপায়ে তাদেরকে শাস্তি দিতে, কিন্তু তাকে তিনি দিচ্ছেন সরাসরি না, আমাদের উপরে ছেড়ে দিচ্ছেন যে তোমরা যদি পারো তাহলে তোমরা সেই কাজটা করো, কিংবা যারা অপরাধের শিকার হচ্ছে তাদেরকে বাঁচাও, তাই না? তো মাহদী হাসান, আপনাকে আমি বলবো, আপনি যেই কাজটা করেছেন সেই কাজটা ক্ষমার অযোগ্য, এবং ক্ষমার অযোগ্য যা সেই জিনিস ক্ষমা করার ক্ষমতা অনেক বড় ক্ষমতা, সেই ক্ষমতা স্বয়ং সৃষ্টিকর্তার আছে, এবং তারপরে যদি কারো থেকে থাকে তাহলে সেটা মা বাবার আছে। আর বাকি যারা এক্সেপশন তাদের কথা বলবো না, কারণ এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। সবাই ক্ষমা করতে জানে না, খুব কম সংখ্যক মানুষের মধ্যে ক্ষমা করার সাহস থাকে, বেশিরভাগ মানুষের মধ্যে থাকে শাস্তি দেবার উদ্ধতা, এর চেয়ে বেশি কিছু নয়। ওকে, রাসেল আমাদের সাথে আছে। রাসেল ভাইয়া, আপনি আপনার সত্যগুলো কিছুটা হলেও না লিখে পাঠালে আমি তো আন্দাজে আপনাকে ফোন দিব না, সো একটু কষ্ট করে কিছুটা লিখে পাঠাবেন। আরো অনেকজন লিখেছে, আমার জীবনে অনেক অপরাধ আছে, আমার জীবনে অনেক অপরাধ আছে। ভাইয়া, সবার জীবনেই অপরাধ আছে, আপনি আপনার অপরাধের একটা অংশ যদি আমাকে লিখে না পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না যে আসলেই আপনি অপরাধ করেছেন কিনা। তাই বারবার বলছি, টাকা নষ্ট না করে একটু কষ্ট করে লিখে পাঠান না যে আপনার অপরাধটা কি, তাই না? সুমন বিশ্বাস আছে আমাদের সাথে, সে বলছে যে চাঁদপুর মতলব থেকে, যে ভাইয়া আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, কারণ কারণবশত তার বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার দুই বছর পরে তার সাথে আবার কথা হয়। তখন কি আপনি দুই বছর পরে, দুই বছর যার থেকে আপনি আলাদা থাকতে পেরেছেন, তার মানে সৃষ্টিকর্তা আপনাকে প্রচন্ড ক্ষমতাবান একজন মানুষ বানিয়ে পাঠিয়েছে, আপনার ক্ষমতা অসাধারণ, এবং দুই বছর যা পেরেছেন আপনি সারা জীবন তা পারবেন, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু মেয়েটি এখন আরেকজনের ওয়াইফ, তার হাজবেন্ডের তার উপরে হক আছে, এবং মেয়েটি যেহেতু দুই বছর সংসার করছে তার মানে সেও তার হাজবেন্ডের উপরে তার অধিকার রাখে, তো এই অবস্থায় মাঝখান থেকে আপনার চলে আসাটা আসলে কি ঠিক হবে? তো আপনার উচিত মেয়েটি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতেও চায় তার সাথে কন্ট্যাক্ট না করা, অর্থাৎ এভাবে ধরে নেয়া যে একটা বাচ্চা আগুন দিয়ে খেলতে চাচ্ছে, আমি তার হাতে না দিই কারণ বাচ্চাটা পুড়ে যাবে, তাই না? সো কাউকে পোড়ানোর তো প্রয়োজন নেই ক্ষমতা থাকা অবস্থায়, তাই না? জাফর আছে আমাদের সাথে, সে আজকেই শুনছে। তারপরে আমাদের সাথে আছে কে, মামুন মিরপুর এক থেকে আছে আমাদের সাথে। সুষমা, তা কালকে তার এক্সাম, সে কিছু পারে না। আচ্ছা সুষমা, আপনি আসলেও কিছু পারেন না, এতে কোনো সন্দেহ নেই, কারণ কালকে আপনার এক্সাম, তার উপরে আপনি একটা অনুষ্ঠান শুনছেন রেডিওতে, সেখানে আপনি তো শিক্ষামূলক কিছু তো নিচ্ছেনই না, বরং আপনার যে পার্সোনাল বাসার ভিতরের টেনশন, যে আপনার আপনার ক্যারিয়ারের টেনশন হওয়া উচিত, সেই টেনশনটা উজাড় করতে টাকা খরচ করে যাচ্ছেন, এবং সেই একই নাম্বার থেকে, যেই নাম্বার থেকে আপনি নানান রকম আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই টাইপের একা একা মেসেজ পাঠাচ্ছেন, আপনি ধরা খেয়ে যাচ্ছেন না, আমার এখানে নাম্বার ওঠে, আমি বলি না সব সময় কিন্তু আমার এখানে স্ট্রেইট কার্ড নাম্বার ওঠে, তো প্লিজ এই ধরনের ধরা খাওয়া কাজ করবেন না, আপনাদের তো চক্ষু লজ্জা নেই, আমার চক্ষু লজ্জা চলে আসে। ঢাকা থেকে কেউ একজন আছে, লিখছে আমাদের বাড়ির সাবেক মেম্বার নিজের স্বার্থের জন্য নিজের চাচাকে হত্যা করেছে কয়েকজন মিলে, এখন প্রতিপক্ষের নামে মামলা চালাচ্ছে, এই অপরাধের বিচার চাই। ভাইয়া, এই অপরাধের বিচার করতে তো আমি বসিনি, আমি তো কোনো বিচারপতি নই, আমি কোনো ক্ষমতাবান ব্যক্তি নই, আমি একটা অনুষ্ঠানের সামান্য একজন উপস্থাপক যে আপনাকে বড় জোর একটা জায়গা দিতে পারে আপনার করা অপরাধগুলো প্রকাশ করতে। অন্যের করা অপরাধ আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি না, কারণ এটা আমরা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে করি, তাতে কারো কিচ্ছু আসে যায় না, আপনার বিচার চাওয়াতে কেউ দুইটা কদম লড়ে না ভাই। সো এটা আপনি SMS করে চান, ফেসবুকে চান, বা দুনিয়ার সামনে ভাষণ দিতে দিতে চান, তাও আসলে ম্যাটার করে না। এই অনুষ্ঠানটাতে আমরা অপরাধীদের ওই পর্যায়টাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কোথায়, কিছু অপরাধ যেগুলো আমরা নিজেরা করি, যে অপরাধগুলো একসময় বড় অপরাধে পরিণত হয়, সেই অপরাধগুলো নিয়ে আমরা কথা বলছি। ওকে, এরপরে আমাদের সাথে মহসিন আছে, মাইশা আছে, নাইম আছে আমাদের সাথে অনেকেই, কিন্তু তারা কিছু লেখেনি, তারা আসলে বুঝতে পারছে না তাদের কি লিখে পাঠাতে হবে। যাই হোক, এতক্ষণে যেহেতু বুঝতে পারেননি, বুঝতে না পারলেও চলবে, সুন্দর করে অনুষ্ঠানটা শুনতে থাকুন, হয়তো অনেকের SMS থেকে বা অনেকের শেয়ার থেকে আপনারা হয়তো কিছুটা হলেও শিক্ষা অর্জন করতে পারবেন, জানি না এটা সম্ভব হচ্ছে কিনা, বেশিরভাগ অনেকেই থাকে যারা নিজের নামটা খুব শুনতে চায় রেডিওতে, এটা কোনো খারাপ কথা না, কিন্তু যখন অপরাধ প্রকাশ করার সুযোগ আপনার আছে তখন এই কাজটা করা আমার মনে হয় একটু একটু অন্যরকম, একটু উদ্ভট, তাই না? I feel like that. It's not what you have to feel. By the way, already আমার সাথে অনেকজন আছে, 33টা শেয়ার দেখতে পাচ্ছি, তার মধ্যে একজনকে দেখছি কি নামটা, হ্যাঁ সরি পড়তে পাচ্ছি না, হঠাৎ করে স্ক্রিনটা একটু এলোমেলো হয়ে গেছে তাই। হ্যাঁ আমাদের সাথে আছে হচ্ছে আতিফ আসলাম সাগর, সে আমাদের সাথে জয়েন করেছে। আলিনুর ইসলাম আয়নুল দেখছি, আমার মনে হয় সলিমুল্লাহর বর্তমানে যে স্ত্রী আছে তাকেই মেনে নেওয়া উচিত, কারণ তিনি না চাইতেই প্রকৃতি তাকে সেই মেয়েটার সাথে বিবাহে আবদ্ধ করেছে। প্রকৃতি না মানুষ না পরিবার, আমি জানি সলিমুল্লাহ ভাইয়ের বিষয়টা কষ্টকর, তবুও তার জন্য এটা সঠিক হবে না। কিন্তু এভাবে চিন্তা করো তো আলিনুর ইসলাম, যদি এমন হয়, এমন যদি হয় যে সে শেষ পর্যন্ত এটাই ডিসাইড করলো না যে না, যেহেতু আমি মেয়েটাকে বিয়ে করে ফেলেছি আমি তার সাথেই আমার জীবনটা কাটিয়ে দিব, কিন্তু এই জীবনটা কি সে আসলেও কাটাতে পারবে তার সাথে? একটা পর্যায়ে কি মেয়েটাকে যেহেতু সে ভালোবাসে না, বিরক্তি চলে আসবে না, অবহেলা চলে আসবে না, ইগনোরেন্স যেটাকে আমরা বলি সেটা কি চলে আসবে না? অটোমেটিক্যালি যাকে তুমি ভালোবাসো না তার জন্য কিন্তু তোমার বাসায় ফিরতে ইচ্ছে করবে না। সো দুবাই থেকে হয়তো সে দেখা যাবে 3 বছর পরে 4 বছর পরে একবার আসছে, ফর্মালিটি করে ফোন করে বলছে কেমন আছো, তুমি ভালো আছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি, এখন একটু কাজ আছে, পরে আবার ফোন দিচ্ছি, এই ব্যাপারগুলো কি তখন চলে আসে না? তো সেটা কি একটা মেয়ের জন্য আরো বেশি কষ্টকর হবে নাকি হবে না সেটা বুঝতে না পারি আমি কোনো জবাব দিতে পারছি না ভাইয়া। তবে থ্যাংক ইউ, তোমার কমেন্ট পড়ে বোঝা গেল যে তুমি শোষণ ছিলে। এরপরে আয়েশা আক্তার আছে আমাদের সাথে, তাহমিনা আক্তার এবং এন ইমনের পর। নিশ্চয় অনেকদিন আগে জেবিএসবিতে একটা মেয়ে বলেছিল তার বাবা তাকে কোনো এক কারণে ধর্ষণ করেছিল, এটা শুনে এতটাই কষ্ট লেগেছিল যে 2 দিন আমি আমার বাবার দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। কিন্তু কিছুদিন আগে পাশের বাড়িতেই শুনি বাবা মেয়ের সম্পর্কের কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়েছিল। আজব ব্যাপার হচ্ছে এই লোকটার কোনো শাস্তি না দিয়ে মা তার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে গেছে, এখন কার অপরাধ, ধর্ষকের নাকি তাকে কোনো শাস্তি দেয়নি তার? ধর্ষকের অপরাধ হচ্ছে সে ধর্ষক, এবং যে শাস্তি দেয়নি তার অপরাধ হচ্ছে সে অপরাধীকে শাস্তি দেয়নি, সেটা দুজন সম্পূর্ণ আলাদা জায়গায় আছে। আরেকটা ব্যাপার কি, যখন এই ধরনের সম্পর্কের মধ্যে বাজে ব্যাপারগুলো চলে আসে তখন কিন্তু আশেপাশের মানুষগুলো মানসিকভাবে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়, প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। তো আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যে আঘাত দিয়েছে অনেক সময় সে শাস্তি পেল কি না পেল সেটা তার মাথাতেই থাকে না, তার হৃদয়েই থাকে না। তার হৃদয় খালি একটা জিনিস এরকম হয় যে মানুষ এমন হতে পারে, বাবা এমন হতে পারে, তার চেয়ে আমি চলে যাই পৃথিবীটা ছেড়ে, বা এই সব সম্পর্ক ছেড়ে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাই, আমি তো আমার স্বামীটাকে অনেক ভালোবাসতাম। সেই স্বামী যদি, সেই বাবাই যদি, যে তার মেয়েকে রক্ষা করার বদলে ভক্ষণ করছে, সেই বাবাই যদি এমন হয়, এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, তাই যাদের সাথে আমি আপন আপন ভান করছি, যারা আমার সাথে আপন আপন ভান করছে তাদের সাথে না থেকে আমি চলে গেলাম, এই চিন্তা থেকেও কিন্তু আয়েশা আক্তার 100% এই অপরাধগুলো হতে পারে। কিন্তু হ্যাঁ, সামনে দাঁড়িয়ে শাসন করা বা এই ধরনের কথাগুলোকে প্রতিবাদ করা এবং শাস্তি যেভাবেই হোক দেওয়াটা অবশ্যই তার কর্তব্য ছিল, কিন্তু কর্তব্য অনুযায়ী অনেক কিছু আমরা করতে পারি না ক্ষমতার অভাবে। কারণ যখন আমরা বাইরে গিয়ে বলবো তখন হয়তো ওই মেয়েটার দিকেই 10 জন চোখ তুলে তাকাবে এবং মনে মনে বলবে যে জানিস এই মেয়েটাকে না ওর বাবা ধর্ষণ করেছিল। এই কথাটা হয়তো কষ্ট নিয়ে সহ্য করতে পারবে না কোনো মা বা কোনো মেয়ে, তাই হয়তো এই নিরপরাধ ভাবে রেখে, একজন অপরাধীকে রেখে চলে যাওয়া, এর চেয়ে বেশি আর কি বলতে পারি আমি জানি না। তারপর আমার মনে হয় উচিত ছিল প্রতিবাদ করা এবং শাস্তির ব্যবস্থা করা। আসিফ আল আকাশ আছে আমাদের সাথে, সে লিখছে যে সবসময় সত্যের সাথে আছি, তাই আমার তো মনে হয় না। এরপরে সুলতানা হক অ্যানি আছে, সেও কিছু লেখেনি। সাফা জান্নাত আছে আমাদের সাথে, লিখছে যে সমাজের কিছু মানুষের জন্য অনেক সময় অপরাধ স্বীকার করতে দ্বিধাবোধ হয়, এর কারণ কি? #D কারণ হচ্ছে আমরা সমাজকে বেশি দাম দিই নিজেকে দাম না দিয়ে, সত্যকে বেশি দাম না দিয়ে আমরা অনেক সময় সমাজকে দাম দিই। যেই সামাজিক কারণে তুমি সত্যটা প্রকাশ করতে পারছো না, সেটা যদি কোনো ভয়ের কারণ হয় যে সমাজ ব্যবস্থা তোমাকে দাবিয়ে দেওয়ার জন্য এমন একটা কিছু করবে যে তোমার তোমার পরিবারের ক্ষতি হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা যদি হয় শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা যে আমি অপরাধটা স্বীকার করলে সমাজের কিছু মানুষ আমাকে খারাপ বলবে, সেই ক্ষেত্রে এটা তোমার ভণ্ডামি, তুমি এই ভণ্ডামিটা করছো যে এই জিনিসটা তুমি না সেটা মানুষের কাছে প্রকাশ করে, প্রকাশ করতে অসুবিধা কি? প্রকাশ করার পরেও যে তোমাকে ভালোবাসবে বা যে তোমাকে ছোট করে কথা বলবে না, যে তোমাকে শুধুই শিক্ষা দিবে যে এমন করো না বা করিস না বা করা উচিত না, তারাই তো তোমার আসল বন্ধু, তাই না? আর যারা তোমার বদনাম শুনে তোমার কাছ থেকে দূরে চলে যাবে, যারা তোমার ব্যাপারে সত্য শুনে তোমাকে ছিছি করবে, তোমাকে শাস্তি দিবে, তারা তো আসলে সাধারণ। তারা তো তোমার বন্ধু নয়, আর সাধারণ কেউ তো বন্ধু হতে হয় না, বন্ধু হয় অসাধারণ কেউ কেউ। আচ্ছা, এরপরে এমডি সোহাগ আহমেদ রানা আছে, নাহিদা নূর তমা আছে, আছে পিওনা ইসলাম মিশমি। লিখে সেদিন বাসায় ফেরার সময় দেখলাম একটা লোক তার ওয়াইফকে মারছে, তা আবার রাস্তার মাঝে। সবাই তাকিয়েছিল, কিছু করছিল না, সাথে একটা বাচ্চাও ছিল। আমি তার কাছে যেতেই আমাকে ধরে কাঁদতে শুরু করলো। এক পর্যায়ে ওই লোকটা ওদের গাড়িতে নিয়ে চলে গেল, অন্যদের মতন আমিও কিছু করতে পারলাম না, আমি পাপি, একবার যদি ক্ষমা চাইতেও পারতাম। না, আসলে এই বিষয়ে তো তোমার ক্ষমা চেয়ে লাভ নেই, তুমি একা একা ওই লোকটার সাথে কি করতে, ওই লোকটাও হয়তো তোমাকে অপরাধী বানিয়ে ফেলত, ওই লোকটা হয়তো তোমার গায়ে হাত তুলতে পারত। যে তার আপনজন তার ওয়াইফকে সকলের সামনে মারধর করতে পারে, সে সবকিছু করতে পারে, সে সবকিছু করতে পারে। তবে হ্যাঁ, প্রতিবাদ করা উচিত। আমি করেছি, যে কয়বার এরকম ঘটনা আমি সামনে দেখেছি ততবার আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম অপমানজনক কথা শুনেছি, ওই মেয়ে আপনি কে, আমার বউরে আমি যা ইচ্ছা করুম তোর কি। তখন আমি বলছি, তুই যে যা ইচ্ছা তাই করস, এটা তোর ঘরের ভিতরে গিয়ে কর, অ্যাটলিস্ট আদর করার সময় তো ঘরের ভিতরে করস, মাইটটা বাইরে দেশ কেন। আমিও এভাবে বলতে পারি, এখন তোমার হয়তো ওইভাবে বলার ক্ষমতাটা নাও থাকতে পারে, এই কারণে হয়তো তুমি বলতে পারোনি। এবং একটা মেয়ের পক্ষে এই ধরনের প্রতিবাদ করা আসলেও কষ্টকর, সময় অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী যা দেখা যায়, পাঁচটা ছেলে মিলে তোমাকে তুলে নিয়ে গেলেও আমি অবাক হব না। সো সাবধানে থেকো। আমরা তো তার একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবারও আসবো, চলবে যাহা বলিব সত্য বলিব। ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 এফএম।
Oh,
Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself.
Well, friends, আমরা চলে এসেছি আর আপনারা শুনছেন ABC Radio FM 89.2 চলছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। মাত্র দেড় মিনিটের জন্য আমার এখনের আশা, বারোটার পরে আমরা ওভার ফোন একজনের সাথে কথা বলবো। সে আমার পেজ facebook.com/rjflop এই পেজের ইনবক্সে ইনবক্স করেছে এবং তার অপরাধটা আমার কাছে সূক্ষ্ম মনে হলেও যথেষ্ট পরিমাণে প্রতারণার মতন মনে হয়েছে এবং প্রতারণা অনেক বড় একটা অপরাধ আমার কাছে মনে হয়। অন্যদিকে আমার পেজে বেশ কিছু মানুষ উদ্ভট কিছু মেসেজ পাঠাচ্ছে যাদেরকে আমি চিনি না পর্যন্ত, এমন লোকজন আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তাদেরকে বলবো যে বেশিক্ষণ এভাবে মেসেজ পাঠালে আমার দুটো ক্লিক বেশি করতে হবে, বাট আলটিমেটলি আল ব্যান ইউ। সো এই ধরনের কথাবার্তা না লিখে আপনারা প্লিজ নর্মাল থাকুন। আর কেউ কেউ আমাকে বলছে 78,000 অলমোস্ট লাইক দেওয়া একটা পেজে এসে আমাকে বলছে প্রুফ দিতে যে আমি রেহান, আমার ঠেকা পড়ছে ভাই। হু দা হেল আর ইউ? আপনার কাছে আমি কেন প্রুফ দিতে যাব? আপনার ভালো লাগে না খুঁজে বের করেন, ইটস টোটালি আপ টু ইউ। যাই হোক, সেটা না, সময় চলে যাচ্ছে। তো সময় যাওয়ার আগে বলে দিই যে আপনারা চাইলে আমার পেজে facebook.com/rjflop এই পেজেও আপনি চাইলে ইনবক্স করতে পারেন আপনার অপরাধগুলো লিখে, সেখান থেকেও আমি আপনাকে ফিডব্যাক দেব। সেখানে যদি আপনি সাথে আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দেন তাহলে কোনো না কোনো জেবিএসবি এর পর্বে হয়তো আজকেই আমি আপনাকে ফোন করে বসবো। যেমন একটু আগে একজনের কাছ থেকে আমি মেসেজ পেলাম, সে লাস্টে সুন্দর করে লিখে দিয়েছে যে ভাইয়া প্লিজ আমার নামটা প্রকাশ করবেন না। অফকোর্স আপনার নামটা কখনোই প্রকাশ করা হবে না, কিন্তু আপনাকে আমরা ঠিক এরকম একটা রিকোয়েস্ট করব রাত 12টার পরে যে প্লিজ দয়া করে আপনিও অপরাধটা আর কন্টিনিউ করবেন না, এই অপরাধের মধ্যে আপনি আর যাবেন না। এবং সেটা আমরা আপনার সাথে কথা বলেই বের করে নিয়ে আসার চেষ্টা করবো এবং আপনার নাম প্রকাশ হবে না, আপনার বিন্দুমাত্র কষ্টের কিছু নেই। এখন চলে যাচ্ছি, চলে আসবো 12টার পরে, তবে খুব সুন্দর একটা গান দিয়ে। গানটার মিনিংটা অনেক অদ্ভুত, যদি বুঝতে পারেন তাহলে আপনি অনেক অপরাধ থেকে নিজেই দূরে চলে আসবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
গেল বলে দেখি আজ তার খানা জাদ গেল জাদ গেল বলে দেখি আজ তার খানা সত্য কাজ কেউ নয় রাজ সত্য কাজ কেউ নয় রাজ সবই দেখি নানা 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 জাদ গেল
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
রাত বারোটার পর আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি এবং থাকবো রাত একটা পর্যন্ত। শুরুতেই কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে ডিয়ার লিসনার্স, উইন্টার শেষ মানে সুখের দিনও শেষ, আবার সেই গরম সেই অস্বস্তি ডিহাইড্রেটেড সিচুয়েশন। বাট আমার কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, কারণ সামারেও আমি থাকবো পালপি ফুর্তিতে, কারণ অফিস বলেন আর বাসা আমার সাথে অলওয়েজ থাকে অরেঞ্জি, বাংলাদেশের প্রথম রিয়েল পালপি ফুর্তিতে ফিজি অরেঞ্জ ড্রিঙ্ক। ট্রাস্ট মি, অরেঞ্জিতে আসলেই আছে রিয়েল অরেঞ্জ জুস আর কোষ, সো এভরি সিপেই পাবেন রিয়েল অরেঞ্জ অ্যান্ড পাল্পের রিফ্রেশিং টেস্ট। আর এক্সপিরিয়েন্স করবেন পালপি ফুর্তি, কজ অরেঞ্জি মানেই বোতল ভর্তি পালপি ফুর্তি। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:06, আর কোথায় হবে সময়, সময় তো ঘড়িতেই হবে তাই না? আর এই মুহূর্তে আমরা একটা কল নেব, আমাদের সাথে একজন আছেন অলরেডি লাইনে, আমি জানি না সে আমাকে শুনতে পাচ্ছে কিনা। হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া?
জি ভাই, আমি শুনতে পাচ্ছি।
ওকে, আপনি আপনার নাম প্রকাশ করতে চাচ্ছেন না, রাইট?
জি ভাই।
ওকে, এবং আপনি আমার ফেসবুক পেজ যেটা facebook.com/rjflop অর্থাৎ আর জে ফ্লপ, সেখানে আপনি এস এম এস পাঠিয়েছেন তাই না? এবং আপনি যেভাবে আপনার অপরাধটা বলতে চাচ্ছেন, সো এটা হচ্ছে আমি যতটুকু বুঝছি সামাজিক মাধ্যমের থ্রুতে একটা ভার্চুয়াল সিন বা ভার্চুয়াল ক্রাইম, রাইট? ওকে, তাহলে আমরা আপনার কাছ থেকেই আগে অপরাধটা শুনি, এটা ধরে নিয়েই শুনি যে আপনি জানেন আপনি অপরাধটা করেছিলেন, করছিলেন এবং যদি এখনো কন্টিনিউ করে থাকেন তাহলে করছেন তাই না?
আসলে ভাই, আমি এটা আপনার প্রায় বছর খানেক হয়ে যাচ্ছে অপরাধটা করছি, তারপর এখনো কন্টিনিউ চলতেছে না। এটা অনেক আগে অপরাধটা হয়ে গেছে আমার, এটা বলবো সেটা বলবো না, আমি জেনে বুঝে ইচ্ছু করে করছিলাম।
এবং অপরাধটা যে আপনি জেনে বুঝে করেছিলেন এবং সেটা আপনি বন্ধ করেছেন সবই ঠিক আছে, কিন্তু যেই মানুষটার সাথে অপরাধ করেছিলেন তার কাছে কি আপনার ক্ষমা চাওয়া বা স্বীকার করাটা হয়েছে?
আমার আসলে সেই সাহসটা হয়ে ওঠে নাই, কেননা
ভাইয়া আমি একটু থামাই, আপনাকে একটু থামাই, কারণ হচ্ছে যে আমি যতটুকু জানি ততটুকু তো আসলে সবাই জানে না। আমি চাইবো আপনি একদম আপনার সম্পূর্ণ সাহস নিয়ে আপনার নাম প্রকাশ বাদে শুরু থেকে আমাদেরকে একটু বলেন ঘটনাটা কিভাবে শুরু হয়, কি অপরাধটা ছিল।
আমি আপনার গত বছরে আইডিটা খুলছিলাম, আইডিটা খোলার পর
আইডি খুলেছিলেন মানে ফেসবুকে আইডি খুলেছিলেন, কোন ফেক আইডি?
জি, আমি ফেক আইডি খুলছিলাম একটা মেয়ের নাম দিয়ে।
আচ্ছা,
দেন আমি অনেকে ফ্রেন্ড লিস্টে নিয়েছিলাম, দেন আমি আমার ওই ফ্রেন্ডটাকে আমি আমার ফ্রেন্ড লিস্টে নিয়েছিলাম।
মানে বুঝিয়ে বলতে চাই, আপনি কিন্তু ঘটনাটা এমন ভাবে বলছেন যে তারাও পেজে আপনার ইনবক্সের মেসেজটা পড়েছে, তারা তো ইনবক্সের মেসেজটা পড়েনি, সো তাদেরকে একটু ক্লিয়ারলি বলতে হবে। আমি একটু বলে দিই আমার শ্রোতা বন্ধুদেরকে যে ওনার মাধ্যমে যে অপরাধটা হয়েছে, তিনি তারই একটা ফ্রেন্ড যে কিনা একটু সরল সোজা, তাকে একটু ফেসবুক ফেক প্রোফাইলের মাধ্যমে তার সাথে নানান কথোপকথনে যায় এবং সেই ছেলেটাকে কনভিন্স করে করে আলটিমেটলি তার কাছ থেকে টাকা পয়সাও নেয় তাই না? এটা আপনি উল্লেখ করেছেন। এবার আমাদেরকে একটু ঘটনাটা বলুন যে প্রথমে আপনি ফেক প্রোফাইলটা খুললেন, বেশ কিছু মানুষকে আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড করলেন, এই বন্ধুর সাথে আপনার আলোচনাটা কিভাবে শুরু হলো, কি চিন্তা করে শুরু করলেন?
আসলে আমার সেরকম কোন উদ্দেশ্য ছিল না, বাট হয়ে গেছে আমার ভুলবশত, এটা তার সাথে কথার মাধ্যমে কথা বলতে বলতে জাস্ট একটুকুই সেও আমার সাথে কথা বলতে শুরু করলো, যেন আমি তার সাথে এই একটা সে আমাকে বিশ্বাস করতে শুরু করলো যে আমি একটা ছেলে না মেয়ে।
আচ্ছা,
দেন তার সাথে কথা বললাম, তারপরে একটা খারাপ একটা ইয়ে হয়ে গেল যে আমি সুযোগ আমি
খারাপ একটা ইয়া হয়ে গেল মানে বুঝিনি ভাইয়া, ইয়া বলতে
ইয়া বলছে তার সাথে একটা মনে করেন টেক অ্যাফেয়ার আর কি।
ওকে, অ্যাফেয়ার পর্যন্ত চলে গেল ব্যাপারটা, আপনি প্রেম করতে শুরু করলেন ভার্চুয়ালি।
জি,
একটা মেয়ে রূপে একটা ছেলের সাথে। ওকে, তারপর
তারপর এই সুযোগ থেকে আমি নেক্সট অপরাধ আর কি, তার সুযোগে সদ্ব্যবহার করে তার সাথে অন্যায় করে আপনাকে যে উল্লেখ করলাম টাকার বিষয়টা সেটাই।
আচ্ছা, এভাবে আপনি তার কাছে কত টাকা নিয়েছেন?
আসলে আমি বেশি টাকা নি নাই, জাস্ট মোবাইল রিচার্জ।
আচ্ছা,
এইটুকুই।
তো সে আপনার সাথে কথা বলতে চাইতো না?
বলতে গেলে কথা বলতে চাইতো, বাট আমি সেটা ইগনোর করতাম, তাকে অন্যরকম ভাবে একটা বোঝাতাম।
ওকে,
এই আসলে আমি এরকম একটা ফাঁদে পড়ছিলাম। আমার আমার আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার সেই রাত থেকে একটা সমস্যা হয়েছিল। তাই আমি আমি বললাম আমাদের আমাকে যখন অন্য কেউ করতে পারে, বাট আমি কেন করতে পারবো না। এর থেকে একটা অন্যরকম আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছিল।
কিন্তু আপনি তো যে আপনার সাথে অপরাধটা করেছিল তার সাথে করেননি, করেছেন আরেকজনের সাথে।
এটাই ভাইয়া, আমি সেটাই সেই অপরাধের জন্য আপনার কাছে আমার অপরাধটা কনফেস করলাম। ওকে,
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি এত সুন্দর করে স্বীকার করলেন, এটা সম্পূর্ণ আপনার দোষ। এটা করতে অনেক সাহস লাগে ভাইয়া, আপনি এত কোমল ভাবে কথা বলবেন না, কনফিডেন্টলি কথা বলেন। যারা সত্য স্বীকার করতে জানে তাদেরকে আমরা সম্মান করি, আপনাকে আমি সম্মান করছি। আপনি আপনার মতন করে বলুন, কোনো সমস্যা নেই।
আসলে আমি অনেক ভুল করে ফেলছি, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। ওকে,
আপনি কি সেই বন্ধুটার নামটা অন্তত বলে তার কাছে ক্ষমা চাইতে চান?
সে হয়তো বা শুনতেছে না, আমি তবু বলতে চাই, সে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, তার নাম হচ্ছে অনিক।
অনিক, আচ্ছা। তো সেই ছেলেটা কি মানে একজন মানে নারী হিসেবে আপনার প্রেমে পড়ে গিয়েছিল, আপনাকে নারী ভেবে একেবারে সিরিয়াস হয়ে গেছিল?
বেশি দিন চলে নাই, এক সপ্তাহ
মাত্র। এক সপ্তাহ
পর আমি হ্যাঁ আমি আইডিটা অফ করে দিই, আমার একজন শুরু হয়ে গেছিল, দেন আমি আর সেদিকে আর যাই নাই।
আচ্ছা, এবং এরকম আপনি তো আর কারোর সাথে করেননি, শুধু এই হালকা পাতলা মানে কি বলবো এটাকে, মোবাইল রিচার্জ নেওয়া ছাড়া আর কারোর সাথে তো আপনি এই প্রোফাইল দিয়ে কোনো অপরাধ করেননি?
না ভাইয়া।
কিন্তু আপনি বলেছেন আপনার ফ্রেন্ড লিস্টে অনেকেই ছিল, তাদেরকে কেন অ্যাড করেছিলেন?
জাস্ট আমি, আমার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট আমি ওই আইডিয়া খুলছিলাম, আমার ফ্রেন্ডটা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার সাথে কথা বলতে বলতে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম, মজার মধ্যে আর কি এটা হয়ে গেছিল।
তো মজা তো আপনার বন্ধুদের সাথে আপনি আপনার নিজের প্রোফাইল দিয়েও করতে পারেন নানান ভাবে, একটা ফেক প্রোফাইল খুলে কেন মজা করতে হবে ভাই? আমি এটা এভাবে জিজ্ঞেস করছি কারণ এই কাজটা অনেকেই করে, তো মানে সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি।
আমিও সেই ফাঁদে পড়ছিলাম, আমিও সেই ফাঁদে পড়ছিলাম।
আপনি কিরকম মানে ফেসেছিলেন কিভাবে একটু কি জানতে পারি?
হ্যাঁ, আমাকেও এইভাবে করা হয়েছিল, ইভেন আমার আইডিটাও হ্যাক করা হয়েছিল এক সময়।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, সে আমার আইডিটা হ্যাক করে, সে একটা ছেলে ছিল।
আচ্ছা,
তারপরে আমার নানা রকম কৌশলে আমার আইডিটা হ্যাক করে, হ্যাক করার পর সে আমার পাসওয়ার্ড, আমার ইমেল সবকিছু নিয়ে সে আমার ওই প্রোফাইলে অনেক ধরনের বাজে পোস্ট, আমি তার সাথে যে চ্যাটিং গুলো করছি সেগুলা ওই ওর প্রোফাইলে, আমার প্রোফাইলে রেগুলার পোস্ট করতো। হ্যাঁ, তো এটা আমার কাছে খুবই একটা খারাপ লাগছিল তখন। তো আসলে আমি,
আপনার কাছে কি খারাপ লেগেছিল? আপনি তার সাথে বাজে কথাগুলো বলেছিলেন, বাজে ছবি আদান প্রদান করেছিলেন, এইগুলো নাকি সে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে, সেটা কোনটা খারাপ লেগেছিল?
আমি তার সাথে কোনো বাজে কথা বলছি, বাট ছবি আদান প্রদান এটা হয় নাই,
এটা হয়নি। আচ্ছা,
এটা এটা এই আপনার কথা বলা যে কনভারসেশনটা, ও আমার কাছে স্ক্রিনশট করে ও পোস্টে আমার আমার ইনবক্সে, না সরি আমার প্রোফাইলে শেয়ার করতেছিল।
এটা যখন কথা হয়েছিল তখন তো তার সম্মতিতেই হয়েছিল নাকি?
জি জি।
আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা শোধ আপনি তুলতে চেয়েছেন সাধারণ অন্য মানুষদের?
আমি শোধ তুলতে চাইনি ভাইয়া। আমি আসলে এটা কিরকম একটা, এটা আমি সে তো করে না, আমি যার সাথে আমি যার কথা বলছি, আমি যার কথা উল্লেখ করছি,
সে তো আর আপনার সাথে অপরাধ করেনি।
জি করেনি আমার সাথে অপরাধ।
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনি আপনার ভেতরে যে রাগ বা কষ্টটা সেটা চেয়েছিলেন যে সেই একই কষ্টে আরো কেউ ভুক্তভোগী হোক?
আমি সেটা চাইনি।
তাহলে কি চেয়েছিলেন ভাইয়া, আপনার উদ্দেশ্যটা কি ছিল?
আমি আসলে মজার মধ্যে দিয়ে তখন একটা আমার মধ্যে একটা বিবেক কাজ করে নেই। আমি আমি আর জে কিবরিয়ার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট আমি সাহসটা হয়ে উঠে নাই তখনও।
আচ্ছা,
আমি আপনার সাথে রেগুলার, আমি আপনার সাথে আপনার প্রোফাইলে অ্যাড আছি, আমি আপনার সাথে অনেকভাবে চেষ্টা করার, যোগাযোগ করার, এই বিষয়টা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি সাহসটা পাইনি।
এখন তো সাহস পেয়েছেন।
জি, অনেক সাহস পেয়েছি আমি।
এবং এখন তো বুঝতে পারছেন যে এই সাহসটা তেমন কোনো বড় সাহস না, আসল সাহসটা হচ্ছে ক্ষমা চাইতে পারা সাহস।
আমি ক্ষমা চাওয়ার জন্য আমি আপনার সাথে যোগাযোগ করছি।
তো ভাইয়া, ওই বন্ধুটার কাছে আপনি সরাসরি কেন ক্ষমা চাচ্ছেন না?
সরাসরি আমি আসলে ওর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? আমরা হচ্ছে একদম ছোটবেলা থেকে বলবো না, ক্লাস সিক্স থেকে একসাথে পড়ে আসছে। আমি তার সাথে কোনো ধরনের খারাপ কোনো কিছুই করি নেবে। মানসিক কোনো কষ্ট দিই, আমি তাকে কোনো ছেড়ে দিই নাই, জাস্ট আমি তার সাথে এই অ্যাফেয়ার একটা পর্যায়ে আসলে ওটাতে চলে গেছিলাম। জাস্ট আমার ভালো লাগতো, তার কিরকম লাগতো যায় না।
এমন তো হতে পারে যে ওই এক মাসের পরে সেই ছেলেটি সারাক্ষণ এই মেয়েটাকে নিয়ে চিন্তা করেছে, কষ্ট পেয়েছে, মনে মনে কান্না করেছে, মেয়েটা আমার সাথে আর কন্ট্যাক্ট করলো না, একদম আইডিটাই ডিঅ্যাক্টিভেট করে দিল, আমি সে টাকা চেয়েছিলাম সেটা পর্যন্ত পাঠিয়েছিলাম। আপনার কি মনে হয়, কষ্ট পায়নি ছেলেটা?
জি ভাই, অবশ্যই পেয়েছে হয়তো বা।
তাহলে ভাইয়া, সেটার জন্য কি ক্ষমাটা আপনারই চাইতে হবে না?
অবশ্যই।
এবং তার সামনে দাঁড়ানোর সাহসটা তো জোগাড় করতে হবে রে ভাইয়া। অপরাধ অনেকেই করে, স্বীকার করে, ক্ষমা চায় খুব কম মানুষ। আপনি কি বড় দলটাতে যেতে চান নাকি ছোট দলটাতে থাকতে চান? আমার তো মনে হয় শান্তি পাবেন না ভাইয়া আপনি।
আসলে আমি শান্তি পাচ্ছিলাম না, আমি বইটার বিষয়টা নিয়ে আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, কাউকে একটু শেয়ার করতে পারছিলাম না। আমার কোন ফ্রেন্ডকে শেয়ার করলে সে যদি তাকে বলে দেয় এটার এটার বলেছিল, আর
ঠিক আছে ভাইয়া, আপনি যে কারোর সাথে শেয়ার করেননি, এই ধরনের ব্যাপারগুলো আমরা নিজেরা যে অপরাধগুলো করি সেগুলো আমরা সাধারণত সবার সাথে শেয়ার করতে খুবই লজ্জা পাই, খুবই কষ্ট পাই, এবং একই সাথে অনেক সময় দেখা যায় ভয়ও পাই যে এই মানুষটা হয়তো সারা জীবনের জন্য আমার কাছ থেকে দূরে চলে যাবে আমি আমার অপরাধটা স্বীকার করলে, বা আমাকে খুব খারাপ কিছু ভেবে নেবে এরকম কিছু। কিন্তু ভাইয়া, এখানে একটা ব্যাপার আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা চাইতে না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনাকে খুব খারাপ ভেবে নিয়েছেন অলরেডি। আপনি অলরেডি আপনার নিজের কাজে কষ্ট পেয়ে বসে আছেন, এটা কি মিথ্যা? এটা তো মিথ্যা না যে আপনি কষ্ট পাচ্ছেন।
আমি আমি এবারে ইন্টার পরীক্ষা দিচ্ছি, আমি হল থেকে বের হয়ে আমি তার সাথে দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে, আমি তার দিকে তাকাচ্ছি, ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি, আমি বলছি এই ছেলেটার সাথে আমি অন্যায় করছি এরকম। গত 28 তারিখ, এই 28 তারিখ, হ্যাঁ, আমি পরীক্ষা ছিল, একসাথে পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমি এই ছেলেটার সাথে অন্যায় করছি।
তাহলে তো ভাইয়া, আমার যেভাবে হোক আপনি তো ওভার ফোন তাকে ফোন করে অ্যাটলিস্ট তার কাছে ক্ষমা চাইতে পারেন। তারপরে সম্পর্ক থাকলো কি না থাকলো, সে আপনার উপরে রেগে গেল কি না গেল, সেগুলো তো সবই আপনার কর্মফল। আপনি যেই কর্ম করেছেন সেটার ফল তো আপনার কাছে আসবেই। আপনি যখন ভালো কাজ করেন সেটার ভালো ফল আসে, যখন খারাপ কাজ করবেন সেটার খারাপ ফল আসবে। তো আপনার কি এই সাহসটা করা উচিত না ভাই?
আমি সাহসটা পাচ্ছিলাম না ভাইয়া। আমি আপনার সাথে শেয়ার করে আপনার থেকে সাহসটা একটু দিতে যাচ্ছিলাম, কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করা যায় একটু টিপস
একটা জিনিস আপনাকে কথা বলি, আজকে যদি আপনি তার কাছে আপনার অপরাধটা স্বীকার করেন, তার কাছে ক্ষমা চাইতে যান, এবং সে যদি আপনাকে ক্ষমাও না করে, বিতাড়িত করে বা শাস্তি দেয়, সেই ক্ষেত্রে আপনি একজন বন্ধু হারাবেন। কিন্তু আপনি যদি তার কাছে ক্ষমা না চান, তার কাছে নাই যান, তার কাছে লুকিয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে হারাবেন। কোনটা বেশি জরুরি?
আমি নিজেকে হারাবো।
নিজেকে হারানোটা কি আপনার বেশি কষ্টদায়ক হবে না?
অবশ্যই হবে।
একটা কথা আপনাকে বলে দিলাম, যান আমি এই শো এর মাধ্যমে হোক, আমার নানান শো এর মাধ্যমে হোক, আপনাকে আমি তো কখনো খারাপ মানুষ ভাববো না, এবং আপনি আমার বন্ধু ছিলেন, বন্ধুই থাকবেন, একটা ফোঁটা আমার নজরে নামবেন না। এবং আমি 100% শিওর এমন আরো অনেক বন্ধু আপনার আছে যারা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, আপনার মধ্যে হয়ে যাওয়া ভুলটাকেও ভালোবাসে, আপনার ক্ষমা চাওয়ার প্রবণতাকেও ভালোবাসে। তা এমন বন্ধুরা তো থেকে যাচ্ছে, তারপরে এত ভয় কিসের? আপনাকে তো একা হতে দিচ্ছি না আমরা, তারপরে আপনি কেন ক্ষমা চাইতে ভয় পাচ্ছেন?
এটা বলতে গেলে এটা একটা ভুল। আমি কেন তার কাছ থেকে ক্ষমা চাচ্ছি না?
কোন কারণ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? যে বড় জোর আমার আলটিমেট অবস্থানটা কি হতে পারে, আমরা তো এটাই দেখি যে একটা খুনি যদি তার অপরাধ স্বীকার করে ফেলে তাহলে তার মৃত্যুদণ্ড হবে হয়তো, তাই না? এই ভয়ে হয়তো সে অপরাধটা স্বীকার করছে না। কিন্তু আপনার ক্ষেত্রে তো এটা না, আপনার ক্ষেত্রে কি হতে পারে, একজন বড় জোর আপনার সাথে রাগ করতে পারে, প্রচন্ড কষ্ট পেতে পারে, আপনাকে বিতাড়িত করতে পারে, বন্ধু হিসাবে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারে আপনার গালে, কিন্তু আপনি তো একজন বন্ধু, আপনি তো তার সাথে অপরাধ করেছেন, এতটুকু শাস্তি আপনার বন্ধু আপনাকে দেবে? এবং তারপরেও আপনি তাকে বুকে জড়িয়ে ধরে আরেকবার বলবেন যে বন্ধু শাস্তি দিছিস, এবার ক্ষমাটা কর, এই সাহসটা কি আপনার আছে?
অবশ্যই আছে।
তাহলে আর কি লাগে, এর চেয়ে বেশি সাহসের মানুষ তো আমি দেখিনি।
অবশ্যই আগে ছিল না, বাট আমি রেহান ভাইয়ের সাথে কথা বললে সাহসটার
সাথে একটু পরিচিত হয়ে গেলাম।
50% থেকে 100% নিয়ে আসছি।
সাবাস বাঘের বাচ্চা। এবার আমি চাই ওই ছেলের সাথে কথা বলে তার কাছে ক্ষমা চেয়ে পরবর্তীতে আবার আমার এই ভাইটা আমাকে ফোন দিবে, এই আশা থাকতে পারি কি?
আমি অবশ্যই চেষ্টা করব ভাইয়া।
এইটা হচ্ছে মানুষের মতন মানুষের কথা। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি তোমাকে খুব ভালো করে চিনেও আমি আপনি আপনি করে বলছিলাম, তুমি যেটা বলছিলে যে তুমি আমার ফ্রেন্ড লিস্টে আসো।
তুমি আমাকে আপনাকে প্রথমেই বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে যাতে তুই বলেন,
আমি তো তোরে তুই তুই করেই বলি, কিন্তু এটা তো একটা অনুষ্ঠানের মধ্যে তোর পরিচয়টা যাতে সবাই বুঝে না যায়, এই জন্যই তো তোকে আমি এভাবে আপনি আপনি করে বললাম।
হ্যাঁ, আপনি যে আমাকে ডিপ্লে করলেন তুই বলে, আমি সেটা দিয়ে বলতে যাচ্ছিলাম প্রথমে, বাট বলা হয়নি, যাতে তুই বলেন, এটাই এটাই আমার ভালো লাগে।
না, আমি যখন আদর করি কাউকে, সত্যি আদর করে ফেলি, তখন অটোমেটিক্যালি তুই বের হয়ে আসে। আর এই কারণেই তুই যখন আমাকে মেসেজটা পাঠিয়েছিস যে আমি পাপ থেকে মুক্তি চাই, সাথে সাথে আমি তোকে আদর করে লিখেছি যে তোকে আমি ফোন করব, বুঝতে পেরেছিস?
অনেক 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 ধন্যবাদ।
ঠিক আছে ভাইয়া, তাহলে পরে আবার কথা হবে ক্ষমা চাওয়ার পরে, ঠিক আছে? আমি লাইনটা আপাতত কেটে দিচ্ছি। অনেক সুন্দর একটা কনভারসেশনের মধ্যে দিয়ে আমরা এই মাত্র গেলাম, এবং আমরা দেখলাম যে মানুষ চাইলে সবকিছু পারে, এবং সবচেয়ে বেশি মানুষ পারে হচ্ছে খুব সহজে যেটা পারে সেটা হচ্ছে অপরাধ করতে পারে, দ্বিতীয়ত মানুষ সবচেয়ে সহজে যেটা পারে সেটা হচ্ছে অপরাধীকে শাস্তি দিতে পারে, আর তৃতীয়ত মানুষ যেটা প্রায় পারে না বললেই চলে সেটা হচ্ছে ক্ষমা চাইতে এবং ক্ষমা করতে। এই দুটো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, এটা নিয়ে একটু চিন্তা করুন। আমি একটা গান শুনে তারপর আবার আসছি, আপনাদের শুনতে না ইচ্ছা করলে কান বন্ধ করে রাখতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট।
চুপচাপ বসি তুমি মেঘের আড়ালে, তো তেরা তোমায় নিয়ে গান লিখে যাবে, তোমার পথ যে সারাটা জীবন, আমার দিন রাত আজ হয়েছে পাগল। এই কিছু বোঝে না জীবন তোমাকে ছাড়া। ভেজা শালিকে কোন রবে যেটুকু সময় পাব তোমায় কাছে আপন করে নেবো ভুলে এই কিছু বুঝে না জীবন তোমাকে ছাড়া
Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo Recharge yourself
শুনছেন এবিসি রেডিও এফএম 99.2 চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। অনেকগুলো এসএমএস আমার কাছে এসেছে, আমাকে এসএমএস করেছে আমার পেজে অনেকে। একজন লিখছে, রেহান ভাই সলিমুল্লাহর কাহিনী শুনে আমার মনে হয় যে সে তার বাইরের দেশে যেই গার্লফ্রেন্ড আছে তাকে তার সবকিছু খুলে বলা উচিত। সে দেশে থাকা সেই অসহায় মেয়েটার দায়িত্ব নিজের ঘরে তুলে নিয়েছে যা সে কখনো অস্বীকার করতে পারবে না। আর এই বিদেশি মেয়েটা চাইলে এখনো নিজের জীবন গুছিয়ে নিতে পারবে। আর সে ভালো মনের নারী হলে অবশ্যই সলিমুল্লাহ আর তার দেশে থাকা সেই অসহায় মেয়েটির বর্তমান অসহায় অবস্থাটা বুঝতে পারবে। শ্রাবণ হাসান, আপনার এই এসএমএসটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন। সে যেটা লিখতে চেয়েছে যে যেই মেয়েটির সাথে এখনো সলিমুল্লাহর কোনো কারণে বিয়ে হয়ে যায়নি, সেই ক্ষেত্রে সেই মেয়েটি হয়তো এখনো কষ্ট পেলেও মনের ভেতরে সে কোনো না কোনোভাবে নিজেকে বোঝাতে পারবে, নিজের জীবনটা সামহাও সে গুছিয়ে নিতে পারবে। কিন্তু যেই মেয়েটির সাথে তার বিয়ে হয়ে গেছে, তার বাবা মা নেই, তার কি বলবো যে তার চাচা যে ছিলেন সে পর্যন্ত মারা গেছেন, ছোট বোনটা পর্যন্ত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই অবস্থায় হয়তো তার পক্ষে আর সম্ভব না জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়া। তাই হয়তো সেই মেয়েটাকেই সঙ্গ দেওয়া উচিত। যাক শ্রাবণ, আপনার কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই সাজেশনটাই, এই কথাটাই, এই উপদেশটাই বা এই ধারণাটাই দিতে চাচ্ছিলাম আমি সলিমুল্লাহকে, এবং আমি আসলে তাই দেব। যদিও তারপরে আমার প্রচন্ড প্রচন্ড একটু না প্রচন্ড মায়া লাগবে সেই মেয়েটির জন্য যে অনেক চেষ্টা করেছে নিজের জীবনটাকে শুধু সুন্দর করতে না, সলিমুল্লাহর জীবনটাকে অনেকখানি যে মেয়েটা সুন্দর করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, এবং সত্যি কথা বলতে বাড়িতে এসে বা দেশে এসে বিবাহযোগ্য অবস্থানে নিয়ে এসেছে ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে সেই মেয়েটি, আলটিমেটলি সেই মেয়েটিকেই ছেড়ে দিতে হচ্ছে, তাই না? সেই মেয়েটিকেই তার ছেড়ে দিতে হচ্ছে, সেই মেয়েটির কাছ থেকেই তার চলে যেতে হচ্ছে, সেই মেয়েটিকেই তার দূরে সরিয়ে দিতে হচ্ছে। সেই মেয়েটির ভালোবাসা কি তাহলে ভুল ছিল? আপনি কি বলেন, সেই মেয়েটি কি ভালোবাসার প্রতিদান পায়নি? সে যদি তার সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞেস করে যে হে সৃষ্টিকর্তা, আমি তো সেই মানুষটাকে ভালোবেসেছি, তারপরে আমি কেন তাকে পেলাম না, আরেকজনের সাথে তার কেন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে হলো, যদিও এতে তার কোনো দোষ নেই, সে কেন পেল না, এই প্রশ্নের উত্তর কোথা থেকে আসবে? স্যাক্রিফাইস, অনেকেই বলে স্যাক্রিফাইসের কথা, যে স্যাক্রিফাইস না করলে আসলে হয় না। কিন্তু স্যাক্রিফাইস বলতে আমরা যেটা বুঝি আসলে কোনটাকে স্যাক্রিফাইস বলে? কে স্যাক্রিফাইস করছে এখানে, মেয়েটি নাকি সলিমুল্লাহ? নাকি কে কে আসলে স্যাক্রিফাইস করলো, তাই না? অনেকেই আমাদের সাথে আছে, রায়হান আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে জেনি। জেনি লিখছে যে আপনি কি কখনো কোনো অপরাধ করেছেন? প্রচুর পরিমাণে অপরাধ করেছি, প্রচুর পরিমাণে অপরাধ করেছি, সেটার জন্য পায়ে ধরে ক্ষমাও চেয়েছি, কিন্তু হয়তো ক্ষমা পাইনি, শাস্তি পেয়েছি, শাস্তি পেয়ে 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 শাস্তি পেতে পেতে মৃত্যুবরণ করেছি, তারপরে পিশাচ রূপে আবার জন্মগ্রহণ করেছি, কিন্তু হ্যাঁ অপরাধ করেছি। এবং আমি পিশাচ রূপে জন্মগ্রহণ করলেও আমার সেই অপরাধগুলো কখনোই ভালো কাজে পরিণত হবে না, তাই আমি সবাইকে বলবো যে আমি গর্বিত কোন পিশাচ নই, আই এম নট প্রাউড টু বি আ ডেভিল, আই এম জাস্ট ইট অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম অ্যান্ড আই এম সরি অ্যাবাউট ইট। এরপরে কে আছে আমাদের সাথে? ইয়াসিন লিখছে, ভাই কোন কারণে আমি আমার বাবা মাকে পরিচয় দিতে চাই না, আমার অপরাধ কতটা হবে আমি বুঝতে পারিনি। আপনি আপনার বাবা মার পরিচয় সকলের সামনে দিতে চান না, নাকি আপনি আপনার বাবা মাকে নিজের পরিচয় দিতে চান না যে আপনি তাদের সন্তান? আসলে আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, যেহেতু আপনি এসএমএস প্যানেলে পাঠিয়েছেন, ছোট করে আপনাকে লিখতে হয়েছে, তাই বলবো ভাইয়া যদি সমস্যা না হয় কষ্ট করে যদি আরেকটু ক্লিয়ার করে লিখতে পারতেন তাহলে অনেক ভালো হতো। নাইম আপনি লিখছেন আপনি একটা সত্য কথা বলতে চান, ভাইয়া আর কতবার বলবো বলেন। রেহান ভাই আমি এমন একটা সম্পর্কে জড়িয়ে গেছি যা থেকে বের হতে পারছি না, কিন্তু আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, বাবা মাকে ঠকিয়ে যাচ্ছি, খুব খারাপ কাজ করছি। তো আপনি তো জানেন খুব খারাপ কাজ করছেন, বের হতে পারছেন না কেন একটু ডিটেইলসে চাইলে ফেসবুকে এসেও আমাদেরকে বলতে পারেন যে ভাইয়া ঘটনাটা এমন এমন এমন, তাহলে হয়তো আমরা দশজন মিলে বা পাঁচজন লিসনার হয়তো আপনাকে, এমন একটা বিজ্ঞ শ্রোতা আছে আমাদের যথেষ্ট পরিমাণে, তারা হয়তো আপনাকে একটা সলিউশন দিতে পারবে, তারা হয়তো আপনাকে জানাতে পারবেন যে এটা করা উচিত। যেমন একটু আগে শ্রাবণ হাসান খুব সুন্দর করে লিখলো, সামান্থা খুব সুন্দর করে লিখলো, সলিমুল্লার জন্য একটা সলিউশন কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পেরেছি। এরকম সলিউশন আপনাদের মধ্যে থেকে আসাটাই বেশি স্বাভাবিক, কারণ আমি একা অনেকগুলো মেসেজ পড়ছি কিন্তু আপনারা অনেকগুলো মানুষ মিলে একটা মেসেজ শুনছেন। সো আপনাদের চিন্তার ধারা এবং চিন্তার গতি আরো বেশি এবং বড় হওয়া উচিত, না কি মনে করেন? সুজন আছে আমাদের সাথে, লিখছে যে ভাই আপনার শো শুনতে শুনতে আমার অপরাধকে স্বীকার করাটা বুকের কাছে একদম কান্না জমে গেছে, জানি না সে কাজ করলো কিনা। সুজন আমি যে বুঝিনি কথাটা ভাইয়া, আই এম সো সরি, আরেকবার লিখতে হবে। এরপরে আছে রাসেল, লিখছে যে ভাই আমি এমন একটা, হ্যাঁ রাসেল আপনার এসএমএসটা আমি পেয়েছি। আল আমিন আছে আমাদের সাথে, লিখছে ভাই আমার মনে হয় সলিমুল্লাহ তার স্ত্রীকে নিয়ে থাকা উচিত আর গার্লফ্রেন্ডকে আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে বোঝানো উচিত। ভাইয়া বুঝ বুঝবে তো সবাই, কিন্তু মন কি মানে? হয়তো আপনিও বুঝবেন যে ওই গাড়িটাতে উঠতে পারলে আপনার ভালো হতো, আপনি হয়তো এটাও বুঝবেন যে সেই গাড়িতে ওঠার আপনার ক্ষমতা নেই, কিন্তু গাড়িটা আপনার নেই বলে আপনার যে মনটা খারাপ হয়েছে সেই মন খারাপটাকে আসলে কখনো সঠিকভাবে আঁকাবে না মনে হয়। একটা ছোট্ট বাচ্চা, একটা এক বছরের বাচ্চা, কয়েকদিন আগে আমি বিশেষ কারণে কবরস্থানে গিয়েছিলাম এবং ইদানিং প্রায় আমার একটা অভ্যাস হয়ে গেছে, গভীর রাতে আমি কবরস্থানের ভেতর হাঁটাহাঁটি করি। তো ওই কবরস্থানে গিয়ে আমি এক একটা কবরের যেগুলোর উপরে এপিটাফ দেয়া আছে সেগুলোর উপরে তাকিয়ে দেখি, তো একটা জায়গায় যেয়ে দেখলাম সেই কবরটার উপরে লেখা একটা নাম এবং নামের নিচে লেখা যে জন্ম ও মৃত্যু 15/7/2014, অর্থাৎ 15/7 মানে 15 জুলাই 2014 তে ওই ছোট্ট শিশুটি জন্ম নিয়েই আবার মৃত্যুবরণ করেছে, তাই না? তো এই ধরনের ব্যাপারগুলো যখন দেখি তখন মনে হয় না কেমন যেন ব্যাপারটা, মানুষের সময় আসলে কতটুকু, সেই মানে অপরাধ আসলে কি, পাপী আসলে কে, কে কার জন্য কি হয়, কিভাবে কি হয়, কে কোথায় হারিয়ে যায়, বুঝতে পারি না অনেক সময় এগুলো আমরা বুঝতে পারি না। তবে হ্যাঁ যেটা আপনি বললেন, ওই মাটা, যেই মাটা তার সন্তানকে প্রথম দিনই হারিয়েছে, সেই মাটা হয়তো বুঝতে পারবে যে জন্ম মৃত্যু অনেক কিছু, বেশিরভাগ কিছুই মানুষের জীবনে সৃষ্টিকর্তার সম্পূর্ণ অধীনে, তিনি হয়তো ঠিক করেন যে কে কখন জন্ম নেবে, কে কখন মৃত্যুবরণ করবে। তাই বলে কি সেই মাটার কষ্ট সেই 0 বছর বয়সী সন্তানটির জন্য চলে যাবে, মন খারাপ হবে না? তা কি সম্ভব? তা কিন্তু সম্ভব না, মনের কষ্টটা কিন্তু রয়েই যায়। এম কে সাদিয়া আছে, লিখছে আমি ক্লাস 9 পড়ি, একটা ছেলে আমাকে বিরক্ত করে তাই একদিন আমি তাকে থাপ্পড় মারি, এখন কার দোষ, আমার নাকি ছেলেটির? ছেলেটির দোষ, সে কিছু না বুঝে আপনার পেছনে পড়েছে, এবং আপনার দোষ আপনি যথেষ্ট ইম্যাচিওর, যেটা সুন্দর করে গুছিয়ে সুস্থভাবে বোঝানো যায় সেটার বদলে আপনি হাত ব্যবহার করেছেন। আমরা মানুষের শরীরে তখন আঘাত করি যখন আমাদের জ্ঞান আমাদেরকে আর সঙ্গ দেয় না, যখন আমরা অজ্ঞান হয়ে যাই, তখন যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি গায়ে হাত তুলবেন না, কারণ গায়ে হাত তুলার চেয়ে গায়ে কথা তুললে ব্যথা অনেক বেশি লাগে, সেটা হয়তো আপনি বুঝতে পারেননি এখনো। আমাদের সাথে আরো আছে কে, কেউ একজন নাম লিখেনি, লিখছে যে তার ওয়াইফ পিতৃমাতৃহীন, এখন তালাক প্রাপ্ত হলে মেয়েটির লাইফ খুব বেশি কঠিন হয়ে যাবে, এত কঠিন লাইফ ছেলেটি কি ছেড়ে দুবাইয়ের মেয়েটির হয়তো হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি একটা ভালো কথা বলেছেন, আপনার নাম লেখেননি কিন্তু ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ, এই কথাটাও থাকবে। তারপরে আছে আমাদের সাথে নয়ন চিটাং থেকে, লিখছে রেহান আমি কিন্তু তার কাছ থেকে ক্ষমা চেয়ে আমার জীবনে ফিরে এসেছি, 5 বছর অপরাধের মধ্যে থাকার রিলেশন ফিরিয়ে দিলাম, বাট আমার জীবনের মোশন জানি না কি হবে। ওয়েল, অসাধারণ একটা কাজ করেছেন নয়ন, সবাই পারে না, সবাই পারে না এত বড় স্যাক্রিফাইস করতে, বেশিরভাগ মানুষই সবকিছু হারায়, শেষ পর্যন্ত সবই হারায়, না পারে ক্ষমা চাইতে, তারপরে যেহেতু ক্ষমা চাইতে পারেনি সে তো ক্ষমা পায় না, আর যেহেতু ক্ষমা পায়নি সেহেতু অপর দিকটা পায় শাস্তি, সেই শাস্তি তো মানসিক মৃত্যুদণ্ড হতে পারে, তাই না? রাবেয়া বলছে বিয়ের আগে যখন সে তার বাবার বিরুদ্ধে যায়নি, তাই এখন তার ওয়াইফের অধিকার নেওয়ার কোনো অধিকারও নেই, তাই না জিগজ্যাক? তাই এখন তার ওয়াইফের অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার তার নেই। ওয়েল, বিয়ের আগে বাবার বিরুদ্ধে যায়নি, কিন্তু সে কিন্তু ইচ্ছা করলে তার বাবাকে বলতে পারতো একটা টাইমে যে বাবা তোমরা যেটা করছো ভুল করছো, আমি তো এই মেয়েটাকে ভালোবাসি না, পছন্দ করি না, বাইরের দেশে এরকম একজন মেয়ে আছে যার সাথে আমার একটা প্রণয়ের ব্যাপার ঘটে গেছে, আমি এটা বলতেই এসেছিলাম, তোমরা কি কোনোভাবে বুঝিয়ে বলতে পারবে না? কিন্তু না, তখন এটা বলারও সলিমুল্লাহর আসলে সময় ছিল না, সে বাসায় এসে দেখেছে মোটামুটি ডেট ফিক্স হয়ে গেছে, কিছু কিছু ঘর সাজানো হয়ে গেছে, বাসর ঘর কোনটা হবে সেটা পর্যন্ত ঠিক হয়ে গেছে, কিন্তু তাকে জানানো হয়নি। এখানে অপরাধটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু বাবা মায়ের, সম্পূর্ণ পরিমাণে বাবা মায়ের। তোমার যদি একটা মেয়েকে আশ্রয় দিতেই হয়, তুমি তো তাকে মেয়ে হিসাবে আশ্রয় দিতে পারতে, ঘরের বউ করেই কেন আশ্রয় দিতে হবে, তাই না? আর যদি তাই দিতেই হয়, যার বউ যার সাথে এক রুমে ঘুমাবে, শুধু তা না, সারাটা জীবন যারা দুজন একসাথে থাকবে, সেই সারাটা জীবন একসাথে থাকার মানে ডিসিশন বা সিদ্ধান্ত অন্য কেউ তো সম্পূর্ণভাবে নিতে পারে না, অন্য কারো সম্পূর্ণভাবে নেওয়ার ক্ষমতা কখনোই নাই। ছেলে হোক মেয়ে হোক, একটি সিদ্ধান্তই যথেষ্ট, এবং সেটা হচ্ছে ওই ছেলেটার বা ওই মেয়েটার। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, যাই হোক, আপনাদের এখনো সময় আছে, আপনারা চাইলে 2221 SMS পাঠাতে থাকতে পারেন। আপনি প্রথমে চাইলে আপনার নাম লিখবেন না, তার আগে ABC লিখবেন, ABC লিখে স্পেস দিয়ে চাইলে আপনার নাম লিখবেন, আর না চাইলে লিখবেন না, তারপরে আরেকটা স্পেস দিয়ে আপনার অপরাধগুলো লিখবেন বা আপনি কেন নিজেকে অপরাধী মনে করেন সেটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর এখানে অনেকেই SMS করছে, আবিদা আছে আমাদের সাথে, আমাদের সাথে রাসেল আছে আরো একবার, আমাদের সাথে রাসেল লিখছে যে ভাইয়া আমি FB ইউজ করি না, প্লিজ কল মি, ভাইয়া আমি অপরাধ না জেনে কল দেই না, প্লিজ SMS মি, আর কি বলার আছে তোমাকে? ফাহাদ ঢাকা মিরপুর থেকে লিখছে যে ভাই কি জুবান ভাই, আমি আপনার ও আচ্ছা, এটা মনে হয় অনেক আগের SMS এখন চলে এসেছে, সো সরি অ্যাবাউট দ্যাট, ইটস ওকে, কোনো সমস্যা নেই ফাহাদ, আমি সাফা পর্যন্ত পৌঁছে দেব তোমার কথাগুলো। সাফা ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন অ্যান্ড শি ইজ সাচ আ গুড গার্ল, খুবই ভালো মেয়ে। আচ্ছা, যাই হোক, এখন একটা গান শুনি, গান শুনতে শুনতে বিরতিতে চলে যাব, বিরতির পরে অবশ্যই আবারও তোমাদের সবার সাথে অনেক কথা হতে থাকবে। I'm
Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself.
ওকে ব্যাক এগেইন শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আর আমি রেহান রাসুল আছি আপনার সাথে থাকবো আর অল্প কিছুক্ষণ অল্প একটু সময় আমাদের কাছে আছে এর মধ্যে একটু পড়তে চাই আমাদের সাথে ফেসবুকে কারা কারা ছিল কাজী সাবা ওয়াজ দেয়ার এমডি আব্দুস সালাম মিলন শেয়ার করেছিল পোস্টটা মাইশা সিদ্দিকা মোমো সাথে ছিল নুজহাত তাবাসুম আর আছে ফাবিয়া ফারান্নুম সে দেখছে যে অপরাধ স্বীকার করেছে আজ মায়ের কাছে ক্ষমা করেছেন কিনা জানি না তবে শেষতম বারের মতন দেখায় ক্ষমা চেয়ে আমি শান্তি পাচ্ছি সে ভালো থাকুক আর আমিও আর আপনি ভালো থাকবেন রেহান আমি না হয় ভালো থাকলাম আমি যতই খারাপ হই আমি ভালো থাকলাম সেটা সমস্যা না কিন্তু শেষবারের মতন মাকে দেখেছেন মানে ব্যাপারটা বুঝতে পারিনি দিস ইজ নট আ জোক একটু ক্লিয়ার করে লিখতে ভালো হয় এরপরে কে আছে আমাদের সাথে রিফা জারিন সেও কিছু লেখেনি জাস্ট পোস্টটা শেয়ার করেছে সুরাইয়া আক্তার শুক্তি আছে আমাদের সাথে আরো কে তানজিলা আজাদ রাকা লিখছে যে সামনে ঘটা একটা অপরাধের কথা বলতে চাই কয়েকদিন আগে 50 টাকা ভাড়ার দূরত্বে যাওয়ার জন্য রিক্সা ঠিক করে উঠলাম লোকটা অল্প দূরে গিয়ে একটা শপিং মলে নামিয়ে দিয়ে বলে আমরা নাকি ওই জায়গার কথা বলে রিক্সায় উঠেছি তর্কাতর্কি করে লাভ হলো না পুরো টাকা দিতে হলো তার অপরাধ আমাদের ভোগান্তি এমন আমাদের করা উচিত নয় হ্যাঁ এমন তোমাদের করা উচিত নয় এসব ক্ষেত্রে কি করবে আমি তোমাকে বলি জাস্ট রিক্সাওয়ালাকে বলে ভাইয়া একটু দাঁড়ান আমরা আসতেছি বলে নানান জায়গায় ঘুরে টুরে এসে 15-20-30 মিনিট ঘোরাঘুরি করে তারপরে 50 টাকা যখন সিদ্ধ হবে তখন সেটা তার হাতে দিয়ে সে চিৎকার চেঁচামেচি করতে থাকবে তোমরা আস্তে করে আবার হেঁটে চলে আসবা তাতে কি হবে অ্যাটলিস্ট পরবর্তীতে তোমাদেরকে দেখলে রিক্সায় আর তুলবে না বা অন্য কাউকে এই ধরনের বাঁশ দেওয়ার চেষ্টা করলে সে হয়তো একটু ভয়ও পেতে পারে প্রতিবাদের নানান রকম আছে প্রতিবাদ মানে চিৎকার চেঁচামেচি মারামারি নয় রহিম ইসলাম আছে আমাদের সাথে নীরব থেকেই সে আমাদেরকে শুনছে সরব হবার মতন কিছু তার সাথে ঘটেনি বলেই আর ইবা জান্নাত আছে আছে রাফসানা সঞ্জিদা লিখছে যে যখন কোনো বিশেষ স্থান কালে থাকার উচিত ছিল তখন সেই পাত্রের সাথে আমি ছিলাম না একেবারেই একেবারের জন্যই হয়তো যেতে পারতাম অর্ধেক পর্যায়ে দিশারা হয়ে ফিরে আসাটা অনেক বড় অপরাধ ছিল আমার সেটার জন্য আমি সারা জীবন শারীরিক মৃত্যু অবধি থাকবে নিজেকেই অপরাধী অক্ষম আর যথেষ্ট মূর্খ মনে হয় যথেষ্ট খারাপ আর অপরাধী আমি কিন্তু কিসের পথে যেতে কেন তুমি আটকে গিয়েছিলে কিছুই কিন্তু আমাদেরকে বললে না তাই এমনও হতে পারে যে তুমি আসলে অপরাধী নও বাট তুমি নিজেকে কোনো একটা বাধার মধ্যে পেয়েছো যে এই বাধা তোমাকে কি বলবো যে একটা কষ্টের মতন দিয়েছে এরপরে কি আছে আমাদের সাথে এরপরে আমাদের সাথে আরো আছে কাব্য অপরাধগুলো আরো একটা রাত নিজের অপরাধগুলো স্বীকার করার জন্য তাই লিখেছে সে আছে আমাদের সাথে ইসলাম আপনার নামের প্রথম অংশটা আপনার নয় আপনি যদি না বদলান পরবর্তীতে আমি আমার প্রত্যেকটা পেজ থেকে আপনাকে ব্লক করতে বাধ্য হব এবিসি এবং আর জে ফ্লপ এই দুই পেজ থেকেই কারণ আমি ছদ্মনাম পছন্দ করি না রিমঝিম বৃষ্টি আছে আমাদের সাথে ফিওনা ইসলাম মিশমি তার লেখাটা আমরা আগেই পড়েছি সোহাগ রানা সাফা জান্নাত তাদের কথা আগেই পড়া হয়েছে সুলতান হক অ্যানি লিখছে সলিমুল্লাহ ভাইয়ের উচিত তার স্ত্রীকে সবকিছু জানিয়ে দেওয়া এরপর তিনি সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তার কি করা উচিত ভালো একটা কথা বলেছ তার স্ত্রীকেই তো সে সবকিছু জানাতে পারে তারপরে দেখা যেতে পারে যে কি করা যায় না করা যায় একটা মেয়ে হয়তো অনেক ভালোভাবে বুঝবে অপরদিকে ভালোবাসতে থাকা একটা মেয়ের কষ্ট তাই না আসিফ আল আকাশ সে আছে আমাদের সাথে হৃদয় হাওলাদার আছে আছে আমাদের সাথে এন ইমন তাহমিনা আক্তারকেও দেখতে পাচ্ছি ফজলে রাব্বি জয়েন করেছে সঞ্জিদা ইয়াশ এইচ এম মাহমুদুল ওহিদুল ইসলাম ভাইয়া নামের আগে পিছিয়ে যে এটের উপরে যে ফোটা মোটা দিচ্ছেন এগুলো দেখতে ভালো লাগে না আপনাদের ধারণা আপনারা খুব স্টাইল করে নাম বানান বাট এগুলো দেখতে আসলেও ভালো লাগে না মনে হয় যেন কিরকম যেন সেলিম খান আছে আমাদের সাথে আছে নিশু আহমেদ দেখছে সলিমুল্লাহ ভাই দুঃসহ যন্ত্রণার মধ্যে জীবনযাপন করছে তার সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন প্রচন্ড মানসিক চাপের বিষয় এটা কি করবে সেই ভাই এটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে ওরে উপদেশ দেওয়া লাভ নাই তো উপদেশ দিলে কোনো একটা সলিউশন সহ উপদেশ দে এইসব উপদেশ ওনাকেই যে ডিসিশন নিতে হবে এটা কে না জানে উনি নিজেও জানে এটা আবার করে কোনো লাভ আছে মাহিরা রাহি আছে আমাদের সাথে রাকিব কি রাকিব টেইডন হোয়াট ইউ মিন বাই টেইডন ব্রাদার আই অ্যাম শিওর ইউ ডোন্ট প্রনাউন্স ইট লাইক দ্যাট কাজী জুনায়দ আহমেদ আছে আমাদের সাথে সিফাত আহমেদ উম্মে মিফতাউল জান্নাত সেও শেয়ার করেছে আরো অনেকেই থ্যাংক ইউ সো মাচ মোটামুটি সব শেয়ারই পড়ে ফেলেছি রিপিট গুলাকে আরো অনেকেই বলে চালিয়ে দিলাম ইন দ্য মিন টাইম আই হ্যাভ লটস অফ মেসেজ টু অনেকগুলো মেসেজ আমার কাছে আছে মেহেদি আমাদের সাথে আছে আরো একবার কিন্তু তার কথা সে স্পেস ছাড়া লিখেছে সো আমি পড়ার চেষ্টা পর্যন্ত করব না ইরা আছে আমাদের সাথে কোনো কারণ ছাড়াই লিখছে ভাইয়া কেমন আছো দেড় ঘন্টা দুই ঘন্টা শো শুনে যদি বুঝতে না পারো কেমন আছি তাহলে তাহলে তো বুদ্ধিটা আর একটু বাড়ানো দরকার, তাই না? এরপরে আছে আমাদের সাথে এমডি জহির খান, আছে রোমেলা বনানী থেকে, আছে আমাদের সাথে রাসেল, একই মেসেজ আর কতবার পাঠাবেন ভাইয়া। এরপরে আছে আমাদের সাথে হৃদয় লিখছে যে ভাই আমি একটা একটা বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। আচ্ছা, আপনি আপনার একজন বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসেন, ওই লাভ করার কথা জানার পর অনেক কষ্ট পাইছে অ্যান্ড ও এখন ফ্রেন্ড নামক ওয়ার্ডটাকেই ঘৃণা করে, তাই ভাই নিজেকে অনেক অপরাধী মনে হয়, সরি বলছি অনেকবার, বলেও আমার কোনো অপরাধ না, ওরই অপরাধ। আচ্ছা, ওই অপরাধী ভাবে তোমাকে নিজেকে। আচ্ছা দেখো, তুমি তোমার একটা ওই ফ্রেন্ডটার সাথে তুমি কথা বলো, সে অ্যাটলিস্ট যদি তোমার সাথে কথা বলতে রাজি হয় তাহলে তাকে এতটুকু কথা তুমি বলতে পারো যে দেখো আমার তোমার প্রতি যেই ভালোবাসার ফিলিংসটা বা অনুভূতিটা এসেছে সেটাতে কোনো অপরাধ নেই এবং সেটার ব্যাপারে আমি বিন্দুমাত্র দুঃখিত নেই, কিন্তু সেটা তুমি নিতে পারছো না, সেটা তোমার সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি আমার সাথে বন্ধুত্ব নাই রাখতে পারো, কিন্তু এতে যদি তোমার বন্ধুত্বের উপর থেকে বিশ্বাস উঠে যায় তার মানে বন্ধুত্বের উপরে তোমার আগে কখনো বিশ্বাস ছিলই না, কখনো ছিলই না, এখন প্রত্যেকটা বন্ধু তো আর এইভাবে এই দৃষ্টিতে তোমাকে দেখে না, বা এমন তো নয় যে তুমি তাকে মলেস্ট করার চেষ্টা করেছো বা হ্যারাস করার চেষ্টা করেছো, তা নিশ্চয়ই নয়, তুমি নিশ্চয়ই তাকে শুধু জানিয়েছিলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে সেটা যেহেতু নিতে পারেনি তুমি তার থেকে দূরে সরে আসো, তার থেকে দূরে সরে তোমাকে আসতে বাধ্য করেছে সে নিজেই, তাও বুঝতে পারছি, বাট ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে, এটার কারণে আসলে একটা মানুষ বন্ধুত্বের উপরেই যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সেটা সম্পূর্ণ তার বিশ্বাস ব্যবস্থার সমস্যা, সেটা সম্পূর্ণ পরিমাণে তার বিশ্বাস ব্যবস্থার সমস্যা, যে একজনের অপরাধের কারণে শতজনকে দায়ী করতে পারে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি নাম্বার ওয়ান বোকা, একেবারেই বোকা, বোকার মোড়ে যেতে পারলে তাদেরকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আছে আমাদের সাথে, ফাহাদ, তার এসএমএস আমরা আগেই পেয়েছি, ওবায়দুল আছে আমাদের সাথে, আছে আরো অনেকজন, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে সময়, সময় আজকে আর নেই, আজকের মতন বিদায় নিতে হচ্ছে, অনেক সুন্দর একটা গান তোমাদের সবার জন্য প্লে করে দিয়ে যাচ্ছি, এই গানটা শুনতে শুনতে হয়তো পরবর্তী ঘন্টায় তোমরা চলে যাবে, আর এই গানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু মানে আছে, এই গানটার মধ্যে অনেক সুন্দর করে ক্ষমা চাওয়া হয়েছে, তো কারো যদি ক্ষমা চাইতে সমস্যা হয় এই গানগুলো শুনে বুঝতে হবে আসলে ক্ষমা কিভাবে চাইতে হয়, তাই না? ক্ষমা চাওয়ার তো একটা নিয়ম আছে, সবাই কি সুন্দর করে ক্ষমা চাইতে পারে? না বোধ হয়, এই জন্য অসুন্দর শাস্তি পায়, সুন্দর ক্ষমাটা আর পাওয়া হয় না। Oh, by the way, this is Rehan Rasul signing off. Stay tuned for the Kuasha tomorrow and of course the insomnia on Thursday nights.
Boli mator charon dhore noni churi ar korbo na ara mare marish ne ma চায় দুই নয়ন, পরের মাকে ডাকব এখন, পরের মাকে ডাকব এখন, তোর গৃহে আর থাকব না, আর আমারে মারিস নে মা।
Exclusively on FusionBD.com.